exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, অনেক অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আরো একবার না বললেই নয়, এবং এটার জন্য আমি কৃতজ্ঞ। মানে বেসিক্যালি আমরা যেটা করি রেডিওতে, আমরা যারা কাজ করি, যে অনুষ্ঠানটাই করি না কেন, এটা কিন্তু আপনাদের জন্যই করি। সো আপনাদের সেই রেসপন্স বা আপনাদের সেই ভালোবাসাটা না পেলে এটা কিন্তু অর্থহীন। এবং আমি বলবো, এই যে আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920, এটা অর্থহীন হয়নি, কারণ আপনার প্রচুর পরিমাণে ভালোবাসা আমি পেয়েছি, আমার পুরো স্টেশন, আমার পুরো টিম পেয়েছে, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয় শ্রোতা, আজকে একজন অতিথি রয়েছে আমাদের সাথে, এবং তার সাথে কথা বলার আগে একটু বেসিক কিছু ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, যে অনেকেই রয়েছেন গল্পটা বলতে চান, আপনার জীবনের গল্পটা। আমরা বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এবং প্রত্যেকটা জীবনই এক একটা গল্প, কারণ প্রত্যেকটা জীবনেই রয়েছে কোনো না কোনো গল্প। এবং আপনার জীবনের গল্পটা যদি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে লাখো লাখো শ্রোতার কাছে আপনি পৌঁছে দিতে চান, তাহলে একটা ফোন নম্বর রয়েছে, নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার নম্বরটি বলছি, 09613892892। এই নম্বরটিতে আপনি ফোন করুন, এবং নির্দেশনা দেওয়া রয়েছে, খুব সহজ কিছু নির্দেশনা, সেটা ফলো করে আপনার কথাটি রেকর্ড করুন, তারপরে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এবং চাইলে আপনি ফেসবুকের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আবারও বলছি www.facebook.com/setu.abcradio। পেজটি আরজে সেতু নামে রয়েছে, সেটাতে আপনি লাইক দিন, আমার মেম্বার হয়ে যান, এবং সেখান থেকেও আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই যোগাযোগ করছে এবং আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ মেনটেনও করছি। ওকে, আজকে যিনি রয়েছেন আমাদের অতিথি, যার জীবন গল্পটা আজকে আপনারা লাখো লাখো শ্রোতারা শোনার জন্য অপেক্ষা করছেন, আমি তার কাছেই চলে যাচ্ছি। জি, আপনার নামটা একটু বলবেন?
আমার নাম নয়নতারা।
আচ্ছা, আপনি কোথায় থাকছেন এখন?
ফতুল্লা, নারায়ণগঞ্জ।
এখানে কি বাড়ি, জন্মজেলা কি এটাই নাকি?
না, আমার জন্মজেলা জুরাইন।
জুরাইন, ওকে। এখন বয়স কত হবে আনুমানিক?
আমার বয়স 28।
28 বছর বয়স। আমরা একেবারে ছোটবেলা থেকে আপনার গল্পটা শুনতে চাই, যেখান থেকে আপনার মনে পড়ে বেশি।
আমার জন্ম 1987 সালে। আমার জন্মের পরে আমি আমার নানির কাছেই মানুষ হয়েছি। ছোটবেলায় আমার খালারা, আমার নানিরা আমাকে মানুষ করতে। আমার
মানে আপনার কি জয়েন্ট ফ্যামিলি ছিলেন? অনেকে অনেক
ফ্যামিলি থাকে। আমার বাবা আমার মার সাথে বিয়ে হওয়ার পর তার বাড়িতে নিয়ে যায়নি। আমার বাবার বাড়ি হচ্ছে রাজশাহী।
আচ্ছা,
নিয়ে যায়নি, এখানেই কাজ করতে এখানেই থাকতো।
এখানেই বলতে
আমার নানির বাড়িতে।
নানির বাড়িটা হচ্ছে কোথায় বললেন?
জুরাইন।
জুরাইন, আচ্ছা।
তো ওইখানে থাকতেই কাজ করতো। তারপরে আমার বাবা আসতো সপ্তাহে একদিন,
মাসে একদিন। কি কাজ করতেন আপনার বাবা?
আমার বাবা বেকারিতে কাজ করতো।
বেকারিতে কাজ করতেন?
হ্যাঁ, রুটি বেকারি, বিস্কুট বেকারি, ওইখানে কাজ করতো। ওইখানে কাজ করতে করতে আমার মার সাথে সম্পর্ক হয়, বিয়ে হয়। তো বিয়েটা আমার নানিরা দেয়নি, আমার নানির বোনেরা দিয়েছিল। তো তারা বিয়ে
হওয়ার, নানি কি, নানি কি রাজি ছিলেন না?
আমার নানা না রাজি ছিল না।
আচ্ছা, তো নানার বোনেরা, আপনি বলছেন নানির বোনেরা বিয়ে দিল?
হ্যাঁ।
ওকে, মানে কেন রাজি ছিলেন না, এবং ওনারা কেন রাজি হলেন বিয়েটা দিতে?
অনেক দূর দেশ সেজন্য।
আচ্ছা,
এজন্য রাজি হয় নাই, তাই তারা একা একা ওই আমার নানির বোনের বাসায় গেছে, তারা ওইখান থেকে বিয়ে দিছে। ওইখানে বিয়ে হওয়ার পরে তারা আমার নানির বাসায় আসছে, আইসে মাপ টাপ চাইছে। তো কি করা আছে, মাইনা নিচ্ছে, মাইনা নেওয়ার পরে তো এমন ভাবে থাকতো, যাইতো আসতো। আমার মাও কাজ করতো বাসা বাড়িতে, আর আমার বাবা কাজ করতো বেকারিতে। তো ওইখান থেকেই জানি না আমার মা বাবা কি হয়েছে, আমার ছোট থেকেই মা বাবা নাই। তারপরও আমি নানির কাছে মানুষ
হয়েছি। ছোট থেকে মা বাবা নেই মানে জন্মের পরে মা বাবা কাউকে দেখেনি?
দেখি নাই। তারপরে আমার
জন্মের পরে বলতে আপনি
জন্মের, আমার জন্মের 6 মাস পরে থেকে নেই।
আপনি দেখেন যে আপনার মা বাবা কেউ
আপনার কাছে নেই?
না। প্রিয় শ্রোতা, একেবারেই ছোটবেলা থেকেই সে মা বাবা ছাড়াই বড় হয়েছে, তার এই 28 বছর পর্যন্ত জীবনটাকে সে কিভাবে দেখেছে, এই পুরো ব্যাপারটা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তুলে আনতে চাই। সেটা হচ্ছে যে আপনি মা বাবাকে দেখেননি, কি হয়েছিল, মা বা বাবার কি ঘটনা ঘটেছিল? কি
আমার জন্মের সময় আসছিল আমার বাবা, তা আসার পরে আমার নানা অনেকদিন আসে নাই, 2 মাস আসে নাই। আর না আসাতে যে আমার মা
মানে আসবে কোথেকে? তুমি তো একই জায়গায় ওখানেই থাকতেন।
হ্যাঁ, তারপরে দেশে চলে গেছে। দেশে চলে যাওয়ার পরে আমার বাবা 2 মাস আসেনি, আমার মার সাথে কোনো যোগাযোগ ছিল না, আমি তার গর্ভে ছিলাম। তারপরে আমার নানা অনেক রাগ হয়েছে যে কার সাথে বিয়ে হয়েছে, কি এমন ছেলের সাথে বিয়ে হয়েছে, এত শরীর অসুস্থ না এসে পারলো কিভাবে। আর আমি জন্মের সময় আমার নানা বকাবকি করছে যে ও যদি আসে ওর ঠ্যাং ভেঙে ফেলবো। তখন আমার বাবা ঘরের পিছন থেকে শুনছে, শোনার পরে আমার জন্য কাপড় চোপড় আনছিল, অনেক কিছু নিয়ে আসছে, ওইগুলো ওইখানে ফালাইয়া চলে গেছে। যদি সত্যি সত্যি মারতো তো সেই চিন্তা করে চলে গেছে।
এখানে আমি ঠিক বুঝতে পারলাম না যে এরকম একটা কথা শুনে ওনাকে উদ্দেশ্য করেই বলছে, এটা উনি নিশ্চিত হলে কিভাবে? আর তার মেয়ে হবে বা তার সন্তান হবে, সেই সন্তানকে না দেখে সে চলে গেল,
তার মনের অবস্থা জানি না কি কারণে কি ভেবেছে।
আগাই দেখি কি আসে সামনে।
তারপরে আমার নানা বাড়ির একজন বলছে কি যে আপনার মেয়ের জামাই আসছিল, এগুলো ফালাইয়া চলে গেছে, এখন আপনি নাকি বকাঝকা করছেন সেজন্য চলে গেছে। তখন আমার মা শুনে অনেক কানাকাটি করছে, আমার জন্ম হয়েছে। তারপরে অনেক খোঁজাখুঁজি করছে আমার মা, খোঁজাখুঁজি করার পরে পায়নি তারে। আমার মা অনেক ভালোবাসত আমার মা বাবাকে, কিন্তু আমার বাবার ঠিকানা জানতো না, দেশের বাড়ির ঠিকানা, সেজন্য আর কি দেশে যেতে পারে। দেশের
বাড়ির ঠিকানাও জানতো না?
না।
ওকে, আমি জানি না যে একটা বিয়ে দিল, ফ্যামিলি মেম্বাররাই দিল, মুরব্বীরাই দিল, হ্যাঁ তারাও খোঁজ খবর না নিয়ে বেঁচে দিয়ে দিল হুট করে, কেন? এগুলো কি আপনি জানেন?
না।
আচ্ছা, ওকে, তারপর?
তারপরে আপনার ওনারা কি আর করবো, তা ওনারাও খোঁজাখুঁজি করছে যে কোথায় থাকে। তো ওই বেকারিতে গেছে, বেকারিতে গিয়ে জিজ্ঞাসা করছে, নাম বলছে, নাম বলার পরে বলছে যে মকবুল হোসেন। তো নাম বলার পরে সে ওইখানে কোথাও কেউ চিনে না, যে কাজ করে ওই পর্যন্তই জানে, কিন্তু দেশের বাড়ির ঠিকানা জানে না। আর তখন মোবাইল ছিল না বা টেলিফোন ছিল না যে নাম্বারটা রেখে তার সাথে যোগাযোগ করো কোনো প্রকার কিছু।
1987 সালের কথা বলছি।
হ্যাঁ, তারপরে এমন করতে করতে 6 মাস যায়। এখন 6 মাস পরে একদিন আমার বাবার বন্ধু আসে, আইসা বলে যে তোমার হাজবেন্ডের খোঁজ পাইছি, তুমি কি যাবা, তাহলে আসো আমার সাথে। তখন আমার মা বলছে যে আচ্ছা আমি যাব। আমার নানা না বলছে যে না, কে বলছে, যে বলছে তারে আমার কাছে নিয়ে আসো, তারে আমি নিয়ে আস তার কাছে যাবো, কোথায় আসছে আমি যাবো। এখন ওই লোক তারা আসে নাই সামনে, তেমন বলছে যে তুমি একা যাইবা, কাউরে জানাইবো না, তাহলে কিন্তু আসবো না, তোমার বাবার একটু ভয় পায়, এখন তোমার মেয়ের উঠিয়া যেতে হইব। এমন করতে করতে আমার নানা আবার আচারের ব্যবসা করতো, তো উনি অনেক ভোরে শ্যামবাজার গেছে আজ ওই আচারের মাল জিনিস কেনার জন্য। তখন ওই ভোরবেলায় আমার নানা যখন বের হয়ে গেছে, তখন আমার মাও বের হয়ে গেছে। ওই যে বের হয়েছে, আজও পর্যন্ত আমার বাবাও আসে নাই, আমার মাও আসে না। তারা কি বেঁচে আছে না মরে গেছে আমি জানি না, তাদের কোনো খোঁজ আমি আজ পর্যন্ত পাইনি।
মানে 6 মাস বয়স থেকেই আপনি বাবা মা হারা?
হ্যাঁ।
এমন অনেক সময় আমিও দেখি রাস্তায় বাবা মা, গরিব বাবা মা হয়তো, কিন্তু তার বাচ্চাগুলোকে কতই না আদর করছে, বাচ্চাগুলো কোলে হাসছে, খেলছে, বাচ্চাগুলোর জন্য ভালোবাসার কোনো শেষ নেই। এটাই কিন্তু হওয়ার কথা, বাবা মার ভালোবাসা সবচেয়ে বেশি যদি কিছুর জন্য থাকে সেটা কিন্তু বাচ্চা বা তার সন্তান। আবার এই সমাজেই ধনী অথবা গরিব বাবা মা, আসলে বাবা মার তো কোনো জাত হয় না, বাবা মা বাবা মাই, তারা তাদের সন্তানকে হয় অবহেলা করছে, না হয় অন্য কোনো সুখের সন্ধানে সেই সন্তানকে অবহেলা করছে, কখনো কখনো ফেলেও চলে যাচ্ছে। এই সন্তানটার জীবন অনিশ্চয়তার দিকে একেবারেই চলে যাচ্ছে, অনিশ্চিত একটা জীবনে বেড়ে উঠতে উঠতে আর একটা বিভীষিকার জন্ম হচ্ছে, আরো একটা বিষাদময় জীবনের গল্প সৃষ্টি হচ্ছে সেখান থেকে। হ্যাঁ, তারপর?
তারপরে এমন করতে করতে 6 মাস কাটছে, 6 মাস কাটার পর আরো 6 মাস গেল, আমার একটা রোগ হয়েছে, অসুস্থ হয়েছে। আমি
আপনাকে এই সময় বড় করছিল, দেখাশোনা কারা করে?
আমার নানি, আমার খালা, আমার খালারাও ছোট ছোট ছিল। আমার ছোট খালা আমার 1 বছরের বড়, আমার বড় আরেকটু বড় খালা ও আমার 2 বছরের বড়, এরকম আমার নানির ফ্যামিলিটাও সবাই ছোট ছোট।
আচ্ছা, কিন্তু আপনার মা যে চলে গেল, আপনার খোঁজ খবর যা যা?
হ্যাঁ, খোঁজ করছে, তখন আমার মামারও ছোট, নানি একা, তারপরে কে খোঁজ করবে, আমার নানা একা সংসারটা চালায়। তখন এত একটা মন মানসিকতা ছিল না খোঁজার জন্য, যে একদিন আসবই, মেয়ে যখন আসতে আস না আসুক, কাল আসবো, কাল না আসুক, পরশু আসবো, আসবো তো একদিন।
আচ্ছা,
তারপরে অনেক দিন হয়ে গেছে, আমার যখন 4 বছর বয়স হয়েছে, তখন তারা খবর পাইছে যে ওনারে বেচে ফেলাইছে।
বেচে ফেলছে মানে এত সেই পুরোনো দিনের দাস প্রথার মতো যে মানুষ কেনা বেচা হতো, কিভাবে একটু ক্লিয়ার করেন তো, বেচে দিল কে, বেচল কিভাবে? কি
আমার বাবার বন্ধু।
আপনার বাবার বন্ধু?
হ্যাঁ।
আচ্ছা, যে খবর নিয়ে আসছিল যে
সেই আমার বাবার বন্ধু,
সেই হচ্ছে আপনার বাবার বন্ধু?
হ্যাঁ, সেই বইটা নিয়ে গেছে।
আচ্ছা, এটা কি মিথ্যা খবর ছিল যে
তাকে? হ্যাঁ, মিথ্যা খবর ছিল।
হ্যাঁ, বেচলো পরে আপনি কি করে জানলেন যে বেচে দিয়েছে?
যখন আমার 10 বছর হয়েছে তখন আর কি জানতে বসছি, কারণ সবাই, আমি আমার নানিরে মা বলতাম, তো সবাই বলে তুই তো এখন বড় হয়েছিস, তুই নানিরে মা বলস কে? তা আমি আর কিছু বলি নাই, তাদের আমার নানিরে গিয়ে জিজ্ঞেস করছি, আচ্ছা নানি, মা আর কেউ নানি বলে? কয়ে না, নানি বলে না। তা আমি বলছি যে সবাই বলে কে যে নানিরে মা বলস, আমি তুমি কি আমার নানি যে আমি তোমার মা বললে সমস্যা? কয়ে যারা বলে তাদের মাথায় ডিস্টার্ব আছে।
আমরা ফিরতে চাই, আপনার মাকে যে বিক্রি করে দিল খবরটা আপনারা জানতে পারলেন কিভাবে?
আমার নানিরা জানছে আগে, কিছু লোকের থেকে জানছে যে ওরকম ওই যে অমুক একটা লোক আসছে যে ও তো ভালো না, ওর সাথে তো গেছে, এটা তো হচ্ছে ওর বাবার বন্ধু, তো ও ভালো না, ও নারী পাচার করে, ওর সাথে যে গেছে ও যে বেচে দিব না, তার কোনো গ্যারান্টি আছে? ও তো বেচে দিতে পারে।
আচ্ছা, এটা কি অনুমানের উপর নির্ভর করে আপনারা সিদ্ধান্ত নিছেন যে বেচে দিছে?
না, উনি বেচে কিনা করতো এরকম বেচতো, তাই সবাই জানে যে বেচে, এজন্য আর কি কনফার্ম যে সবাই যে বেচে ফেলাইছে।
যদি কোথায় কি করে
ইন্ডিয়া পাচার করে দিচ্ছে? হ্যাঁ, পাচার করে দিচ্ছে, সেটা খবর আমার নানুরা পাইছে, তো বেশি একটা খোঁজ খবর নেয় নাই, করে নাই।
এটা আপনি জানলেন তখন আপনার বয়স কত?
10 বছর।
তখন 10 বছর, আমি তো মা কি বাবা কি কোনোদিন বুঝি
না, আমি ফিল করি না, আর আমার ওই জিনিসটা মনে হয় না যে আমার মা নাই, আমার বাবা নাই,
মানে কখনোই বুঝি না,
আমি কখনোই ভাবি না।
যখন শুনলেন যে বিক্রি হয়ে গেছে আপনার মা,
তখন থেকে আমি আর কি মনে করতাম।
তখন কেমন লাগলো আপনার?
আমার মনে হলো যে আমার আসমানটা মাথা ভেঙে পড়তেছে, কারণ মা বাবা না থাকলে মানুষের কেমন হয়? নানির ছেলে মেয়ে ছিল ছোট ছোট, তাদের মাঝে আমি বড় হয়েছি, অবহেলার মধ্যে বড় হয়েছি, কিন্তু তাদের কোনো
প্রিয় শ্রোতা, আমার কিছুই বলার নেই, আমি নিজেও আসলে ভাষা হারিয়ে ফেলছি, কারণ আমি নিজে উপলব্ধি করছি যে ছোটবেলা থেকে বাবাকে তো দেখেই নি, মা জন্মের 6 মাসের মাথায় মাও তাকে ছেড়ে চলে গেল, এবং এভাবেই বড় হচ্ছে, হয়তো একটা বুকে আশা নিয়ে যে কোনো একদিন ফিরবে, এই আশাটা কিন্তু থাকে প্রিয় শ্রোতা যে কোনো না কোনো দিন ফিরবে। কিন্তু জানলো যে ওর মা বিক্রি হয়ে গেছে, দেশ থেকে পাচার করে দিয়েছে তাকে, মানে কেমন লাগছে আপনাদের আমি জানি না, ওর কান্নাটা আমি উপলব্ধি করছি, আপনি বলতে পারবেন? ঠিক আছে, একটু শান্ত হয়ে ধীরে বলেন।
তারপরে আমি জানছি, জানার পরে বলছে যে ছিল তোর মা, মা তোর মারে ওর মুখ যাকে বেঁচে দিছে, এখন তো তোর মা নাই বাবা নাই। তখন থেকে আমার মনে হলো যে আমার মা বাবা নাই, আমার মা বাবা থাকলে হয়তো আমি আরো ভালোভাবে মানুষ হইতাম।
পড়াশোনা করতে পারেননি না?
না, মানুষের বাড়িতে কাজ করেছি
ছোটবেলা থেকে,
ছোট থেকেই, অনেক ছোট থেকেই এই বাড়িতে কাজ করি, ও বাড়িতে সবাই আদর করে, এতিম বলে সবাই আদর করতো। আবার কিছু কিছু বাসায় কাজ করতে দিয়েছি, বাড়িওয়ালা ছিল, বাড়ি আমার নানিরা যে বাড়িতে থাকতো সেই বাড়িওয়ালির কাজ করতাম, ওরা একটু আদর করতো, খোঁজ খবর নিত। ওদের পাঁচতলা বাড়ি ছিল, পাঁচতলা থেকে একতলা পর্যন্ত সবার আমি ময়লা ফেলতাম, সবাই আমার 5 টাকা করে দিত। তাদেরও বাচ্চারা স্কুলে যেত, তখন আমার মনে হতো যে আমার মা বাবা থাকলেও তো আমি স্কুলে যেতে পারতাম, আমি পড়ালেখা শিখতে পারতাম, কিন্তু এই জিনিসটা আমার জীবনে হয় নাই।
আপনি দেখতেন যে সব বাচ্চারা মা বাবার হাত ধরে যায়।
হ্যাঁ,
আপনি মা কেউ দেখেন নাই, বাবা কেউ দেখেন নাই, মার ফেরার কোনো সম্ভাবনা নাই আহার জীবন। প্রিয় শ্রোতা, এজন্যই বলি যে জীবন আসলেই কল্পনার চেয়েও বেশি কিছু। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি অপেক্ষা করছি নয়ন মনের জন্য, ও একটু শান্ত হয়ে গল্পটা বলবে, ওর মুখ থেকেই শুনব।
তারপর আমি আমার নানিকে বলতাম যে আমার স্কুলে ভর্তি করার কথা, আমি স্কুলে ভর্তি হতে চাই।
বয়স কিরকম ছিল তখন?
তখন 10 বছর বয়স ছিল।
ওকে,
আমার নানি বলতো যে আমরা নিজেরাই তো চলতে পারি না, তোরে পড়ালেখা শিখামো কিভাবে? তখন ওই ছোট ছোট মেয়েদের সাথে খেলতাম, ওরা সরকারি স্কুলে যেত, ওদের সাথে স্কুলে যেতাম, ওই স্কুলে গিয়ে কিছুদিন পড়ালেখা করলাম। কিছুদিন পড়ালেখা করার পর
ভর্তি হয়েছিলেন স্কুলে?
হ্যাঁ, ভর্তি, ওইখানে কোনো টাকা লাগে না ভর্তি।
10 বছর বয়সে কোন ক্লাসে ভর্তি হলেন তখন?
তখন 1 থেকেই ভর্তি হয়েছি, ওয়ান থেকে ভর্তি হয়ে ফোর পর্যন্ত পড়ছি। পড়ার পর ওইখান থেকে বলছে যে ফাইভে পরীক্ষা দিলে তুমি বৃত্তি দিতে পারবো, আর এখান থেকেই তোমার আধা সরকারি আধা বেসরকারি স্কুলে দেওয়া হইব, কিন্তু কিছু টাকা লাগবে।
আচ্ছা,
তখন ফাইভে পড়তে লাগলাম। পড়ার পরীক্ষার সময় 50 টাকা ফিস, সেই ফি 50 টাকা ফিস আমার নানি আমার দিতে পারে নাই, সেজন্য
অভাবের কারণে দেয়নি নাকি?
হ্যাঁ, অভাবের কারণে দিতে পারে নাই, এজন্য আর কি আমার পড়ালেখা তখন আর হয় নাই, বন্ধ হয়ে গেছে। পড়ালেখাটা বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আমার ওই বাড়িতে বাড়িতে কাজ করতে, ছোটতে তো কুস্তি, তারপরও কুস্তি, মানুষের যখন বলছে যে তোমার নাতনিরে দাও আমি পড়ালেখা শিখাম, তাদের বাড়িতে গিয়ে কাজ করছি, কাজ করার পর তারা কখনো পড়ালেখা করতে দেয়নি বা পড়ালেখা করতে পারিনি তাদের কাছে থাইকা। এই 2-4 মাস 6 মাস করে আমি আইসা বসছি যে ওর বাড়িতে আমার কাজ কর্ম, ওরা পড়ালেখা শিখায় না, তো আমি কিভাবে কাজ করুম, এভাবেই চলছে। তারপর আবার আরেক বাড়িতে দিল, সেও বলছে যে আমার পড়ালেখা শিখাবে, কিন্তু কেউ আমার পড়ালেখা শিখায় নি। এমন করতে করতে প্রায় 15 বছর হলো, তারপরে আর পড়ালেখা করলাম না।
মানে এভাবে কাজ করতে করতেই আপনি বয়স 15 হয়ে গেল?
হ্যাঁ, তখন এই মুদার কারখানায় কাজ করলাম, ফ্যান ফ্যাক্টরিতে কাজ করলাম, কাজ করে আইনে আমার নানিরে টাকা দিতাম, আমার নানি খুশি থাকতো তখন টাকা পায়, কখন আর কিছু বলতো না। আমার নানির একজন ছেলে তার ধরম মা ডাকছে, একটা ছেলে ধরম মা ডাকছে, ধরম মা ডাকার পরে তার বাড়িতে রাখতো আমার কাজে, তখন তার বাড়িতেও কাজ, আমার নানির কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো, এজন্য আমার নানির কাছে সে বিশ্বাসীও ছিল, ভালোও ছিল। তার কোনো ছেলে মেয়ে ছিল না, একটা মেয়েও ছিল পালক, সেই মেয়েটাও আমার বয়সই ছিল।
যার বাড়িতে যে এখন নানিকে
ধর্ম মা ডেকেছে,
আচ্ছা তার কি ছিল?
একটা পালক মেয়ে ছিল।
বিয়ে করেননি উনি? বিবাহিত ছিল?
হ্যাঁ, বিবাহিত ছিল, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। তার বাড়িতে কাজে গেছি, তার মেয়েও স্কুলে পড়তো, কিন্তু কখনো আমি স্কুলে ভর্তি হতে পারি নাই, জানাইছি তাদের, তারাও কখনো আগ্রহ করেনি, কারণ তাদের নজর ছিল আমার শরীরটার দিকে, এজন্য আর কি কোনো আগ্রহ নেই। তারপর আমার নানির আশা দিছিল তার ভাইয়ের ছেলে আছে, তার বউ করে নিব আমারে, এই আশাটা দিছিল, এজন্য আমার নানি আরো বেশি যেতে তোর বাড়ি। তো আমি তো জানতাম না যে তাদের নজরটা আমার উপরে,
এটা আপনি পরে বুঝতে পারলেন। এছাড়া আপনার বয়স তো তখন 15, আমরা জানি যে মেয়েরা একটু ছেলেদের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে নাকি একটু বেশি বুঝতে পারে, আপনি তখন কি বুঝতে পারছিলেন যে আপনার উপর তাদের অন্যরকম একটা নজর?
না, তখন বুঝতে পারিনি না। তারপরে ওই কিছুদিন থাকার পরে, প্রায় 2-3 মাস কাজ করার পরে, একদিন হঠাৎ রাত্রে ঘুমাইছি, সে আর তার বউ আমার এই খাটের থেকে, তার মেয়ের সাথে ঘুমাইতাম, তার মেয়ের ঠিকাটাই না আমার ওই খাটে নিয়ে গেছে, ঘুমের অবস্থাটাই না নিয়ে যাওয়ার পরে তারা আমার সাথে শারীরিক অবস্থায় এগুলা করে,
মানে দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে আপনাকে নিয়ে গেল, মানে এটা কি তার স্ত্রীর সমর্থন ছিল? ওকে, প্রিয় শ্রোতা, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি। নয়নমণি আছে আমাদের সাথে, এবং শুরু থেকেই কেমন একটা বিষাদময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, মানে ওর জীবনের একদম শুরু থেকেই, আমি নিজেও সেটা নিতে পারছি না, আমি জানি না গল্পটা কোন দিকে যাবে। যেখানে মা বাবা হারিয়েছে ছোটবেলায়, মা বাবা কেউই আর কখনো ফিরবে বলে মনে হয় না, মানে এখনো পর্যন্ত ফেরেনি, হয়তোবা তাদের দেখা এখনো পর্যন্ত পায়নি সে, আমি জানি না। 15 বছর বয়স পর্যন্ত সে বাড়িতে বাড়িতে কাজ করেছে, পড়াশোনা করার সুযোগ তার একেবারেই হয়নি, যে বয়সটায় বাচ্চারা হেসে খেলে বেড়ায়, মানে একটা জীবন বা একটা গাছ, যদি ছোটবেলা থেকেই একটা গাছ যখন চারা থাকে তখন ওটাতে প্রপার যত্ন, পানি, মাটিতে খাবার, এইসব কিছু দিয়েই কিন্তু একটা গাছ বড় করতে হয়। একটা বাচ্চা কিন্তু ঠিক তাই, ওর বয়সটা কেটেছে এইভাবে মানুষের বাড়িতে কাজ করে, অবহেলা পেয়ে, হয়তো ঠিকভাবে খেতেও পারেনিও। তারপরে আমরা দেখলাম যে ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, একটা বাড়িতে সে কাজ করত। এই পর্যায়ে আমরা ওকে থামালাম, এই পর্যায়ে এসে আমরা একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় শ্রোতা, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমাদের আজকের অতিথি নয়নমণি আছে আমাদের সাথে, আমি আরজি সেতু রয়েছি, কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। আমরা রয়েছি নয়নমণির জীবনের গল্পে, ওর কাছে চলে যাওয়া উচিত গল্পটা শুনতে। কিন্তু তার আগে অনেক মানুষই রয়েছেন আপনারা যারা শুনছেন, আপনাদের জীবনের গল্পটা এখানে এসে বলতে চান। আমিও চাই আপনারা আসুন। তার জন্য একটা ফোন নম্বর রয়েছে, নম্বরটি হচ্ছে 09613892892। আপনি এই নম্বরটিতে ফোন করুন এবং নির্দেশনা দেওয়া রয়েছে, সহজ একটা নির্দেশনা, সেটা ফলো করে আপনার কথাটা রেকর্ড করুন। নম্বরটি আরো একবার বলছি, 09613892892। এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এটা আরজি সেতু নামে রয়েছে পেজটি। আপনি পেজটিতে লাইক দিয়ে আমার মেম্বার হন এবং সেটার মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, আমরা ফিরছি নয়নমণির কাছে। আমি কি আর বলবো না, আপনি যেখান থেকে ছিলেন শুরু করবেন।
হ্যাঁ
প্লিজ।
তারপরে স্বামী স্ত্রী নিয়ে গিয়ে ফিজিক্যাল রিলেশন করলো।
ওকে, দুজনে মিলে একসাথে।
হ্যাঁ, তার বউ আমার মুখ চেপে ধরেছে, হাত ধরেছে, আর সে আমার সাথে এইভাবেই করলো।
মানে এটার কারণ কি, যে স্বামীকে প্রশ্রয় দিচ্ছে? শুধু তাই নয়, স্বামীকে সহায়তা করছে যে একটা মেয়ের, একটা মেয়ের সাথে এগুলো করতে। মানে
আমি সে বিষয়ে জানতাম না কিছু।
আচ্ছা,
আবার আমার বউ যে কথা কারোর বলবি না, যদি বলো তাহলে দেখিস তোরে দিলে মার মনে।
এটার কারণ কি এমন যে তাদের কোনো সন্তান হচ্ছিল না?
না, তাদের কোনো সন্তান ছিল না। আমারে বলে নাই
সন্তান আসুক এরকম কোনো উদ্দেশ্য?
না না, আমারে এমন কিছু বলে নাই।
ওকে,
আমারে কোনো কিছু জানা নেই বা কোনো কিছু বলে নেই আগে থেকে। আর তাদের উদ্দেশ্য খারাপ তাও আমি বুঝতে পারিনি। এরকম করার পরে সকাল হয়েছে, সকালবেলা উঠে আমার গোসল টোসল করায় খাওয়াইছে, খাওয়ায় টাওয়ায় 100 টাকা আমার হাতে দিছে। দেয়া বলছে, তুই কিন্তু বলবি না কারে, যদি বলো তাহলে দেখিস তোরে আমি কি করি, অনেক মারম ধরা তোরে নিয়ে অন্য জায়গায় দিয়া দিব, তারা অনেক মারবো, তারা এর চেয়ে বেশি কষ্ট তোরে দিব। আমি তার কত কিছুদিন বলি নাই কারো কাছে, আমার নানি আমার পরের দিন বলছে যে ওরা নিতে আসতে তুই গেলি না কে? তখন আমার নানির কাছে আমি বলছি, বলার পরে আমার নানি বেশি একটা গুরুত্ব দেয়নি, বিশ্বাস করে নাই যে এরকম, হয়তো ভাবছে আমি কাজ করতে না যাওয়ার জন্য আমি এই কথা বলছি। আমার নানি বলছে, আচ্ছা তোর ওইখানে কাজে যাওয়া লাগবো না, খাওয়াটা কি এমনি এমনি আসে? আমার মেয়েরা সবাই কাজ করতেছে, ছেলেরা কাজ করতেছে, তো তুই কি লেগা কাজ করবি না, তুইও কাজ কর।
একটু দাঁড়ান, আপনাকে একটু থামাচ্ছি আমি। প্রিয় শ্রোতা, জীবন আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু। এই যে এই মেয়েটা দেখেন, মানে কত কঠিন একটা বাস্তবতা, কত কঠিন একটা কথা কত সহজে বলে ফেললো। অশিক্ষিত সহজ সরল একটা মেয়ে, সে রেপড হয়ে গেল, সে কাউকে বলতে পারছে না, সে ধর্ষণ হলো, তার কথা কেউ বিশ্বাস করছে না, তার একমাত্র সম্বল তার নানি, তার নানিকে সে বললো, সেও বিশ্বাস করলো না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এরকম প্রতিদিন আমাদের আশেপাশে না জানি কত মেয়ে ধর্ষিত হচ্ছে, তাদের জীবনের গল্পটাও হয়তো এরকম, তারা কাউকে বলতে পারছে না বা কেউ বিশ্বাস করছে না। এই নারীদের প্রকৃত সংখ্যা কত আমরা জানি না, তা আমাদের অজানা। এরা নিশ্চয়ই আমাদের কারো বোন, কারোর মেয়ে, আমাদের কারোর মা। ওকে, তারপর কি করলেন আপনি?
তারপরে আমি কি করলাম, যে আমি কোনো বাড়িতে কাজ করলাম না, আমি গার্মেন্টে গিয়ে কাজ করলাম।
আচ্ছা,
তখন ওই গার্মেন্টে কৃষি গার্মেন্টে গিয়ে 700 টাকা বেতনে চাকরিতে লাগছি। 2-3 বছর চাকরি করার পরে তখন আমার নানি খুশি, টাকা এনে দিতেছি, আমার নানিও আর কিছু বলে নাই, কারণ তাদের আর্থিক অবস্থা খারাপ। তারপরে কিছুদিন পর আমার নানা মারা গেল। মারা যাওয়ার পরে একটা পর্যায়ে সবই অশৃঙ্খল ভাবে চলে যেতেছে, যেমন আমার মামারা আমার খালারা, কোনো দায়িত্ববোধ নাই, কোনো খেয়াল নাই, কারোর প্রতি কারো কোনো আগ্রহ নাই,
মানে সবাই সবার মতো।
হ্যাঁ,
মানে সংসারটা চলছে কিভাবে? আপনার নানাই কি উপার্জনশীল ব্যক্তি একমাত্র ছিলেন নাকি?
না, আমার মামারা বড় হয়েছিল।
আচ্ছা,
তারাও চাকরি করতেছিল।
ওকে,
আমার মেজো মামা আর বড় মামাও এমব্রয়ডারি কাজ করতো জুড়াইনি। তখন আমি একটা রিলেশনে গেলাম।
বয়স কত ছিল তখন?
তখন 16 বছর।
16 বছর গার্মেন্টসে কাজ করছেন তখন, তাই তো?
হ্যাঁ।
রিলেশনটা কিভাবে হলো?
ওই গার্মেন্টে কাজ করতে করতে একটা ছেলের সাথে সম্পর্ক হয়।
তো কি ওখানে কাজ করতে?
হ্যাঁ, ওইখানে কাজ করতে।
আচ্ছা,
রিলেশন বলতে আমার চোখে ভালো লাগতো, ভালোবাসার জিনিসটা ওই জিনিসটা আমি আর কি বেশি একটা বুঝতাম না। তারপরে আমি ওই ছেলেটার কথা মতো চলি, ঘুরতে যাই, একটা কিনা দেয় খাই। তারপর আরো একটা ছেলে এরকম আমার পছন্দ করছে আমাদের এলাকার, তো আমি ওই ছেলেটার সাথেও রিলেশন করলাম। ওই ছেলেটাও আছে, গার্মিজের ছেলেটাও আছে,
দুজনের সাথেই আপনি মেইনটেইন করছেন?
হ্যাঁ হ্যাঁ, ওই যে বাড়ির যে ছেলেটা এলাকার সে আমারে গার্মিজ কিনতে আগ্রহ দিয়ে আসতো, তারপর আবার গার্মিজের সেই ছেলেটা ছিল ওই ছেলেটা আমারে বাড়িতে দিয়ে যেত।
দুজনের কথা কি দুজন জানতো?
না জানতো না।
আপনি কি গোপন রেখেছিলেন?
হ্যাঁ, আমি কারো কাছে কিছু বলিনি, আমার ভালো লাগতো। যে ভালোবাসাটা কি সেটা আমি বুঝতাম না।
আচ্ছা, কিন্তু দুজনকে আপনার ভালো লাগতো?
হ্যাঁ ভালো লাগতো।
ওকে,
তখন ওইভাবে চলতে লাগলো। একদিন ওরা ওরা গেমদম করতেছে যে রাতে বাড়িতে আসতেছি, গার্মিজের ছেলেটা আমার বাড়ি পর্যন্ত দিয়ে গেছে।
ওদিন দেখে ফেলে?
হ্যাঁ দেখে ফেলছে। দেখে ফেলার পরে যে বলছে যে তুই কেন ওরে দিয়ে গেছিস, তুই কি হয়েছে? ওরা ওরা গেমদম করছে, তখন বলছে যে আমি ওরে ভালোবাসি। তুই ভালোবাসোস? ওই কি তোরে ভালোবাসে? কয় হো ও আমার ভালোবাসে। এরকম করতে করতে ওরা ওরা ঝগড়া করতে গেমদম করছে।
আপনি কি কাউকে বলেছিলেন যে আপনি ভালোবাসেন?
না আমি কাউকে বলিনি,
ওরা নিজেরাই ধরে নিল।
হ্যাঁ
এখানে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু হতেই পারে, একটা মেয়ে যদি সমর্থন দেয় একটা ছেলেকে, হ্যাঁ ছেলেটা কিন্তু ধরে নিতেই পারে যে সে হয়তো ভালোবাসে।
হ্যাঁ,
কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় খোলামেলা আলাপ করে নেওয়াই ভালো। কোনো রিলেশনশিপে জড়ানোর আগে যে আমি আসলেই ভালোবাসি না তোমাকে, আমি বন্ধু হিসেবে দেখি না তোমার সাথে ঘুরতে আমার ভালো লাগে বন্ধু হিসেবে, এই যে একটা ভুল হয়ে গেল, এটা কোথায় গিয়ে গড়াবে এখন হয়তো আমরা জানতে পারবো। হ্যাঁ আপনি বলেন।
আমার একদিন জিজ্ঞেস করছে আমার ওই এলাকার ছেলেটা, যে ও জিজ্ঞেস করছে যে তুমি তো ছেলেটারে ভালোবাসো? আমি বলছি যে ভালোবাসলে কি হয়, ভালোবাসলে কি হয়, ভালোবাসে মানুষ ভালো লাগে ভালোবাসে এজন্য। আমি কি আমার ভালো লাগে, আমার ভালোবাসা কি আমি সেটা বুঝি না, কিন্তু আমার ভালো লাগে সেজন্য আর কি আমি ওর সাথে কথা বলি, ও যা কিনা দেখাই, ওর সাথে ঘুরতে যাই, ও আগায় দেয় আমার বাড়ি পর্যন্ত, এজন্য আমার ভালো লাগে, সেজন্য আমি ওর সাথে রিলেশন করতে চলাফেরা করি। তখন ওই ছেলেটাও জিজ্ঞেস করতে বলতে আমি একই কথা বলছি, তখন ওরা গেমজাম করে দেখে আমি ওই গার্মেন্টসটা ছাইড়া দিয়েছি, ছাইড়া দিয়ে আরেকটা গার্মেন্টে গিয়ে কাজ করি, ছাইড়া দিয়ে আমি আরেকটা গার্মেন্টে গেছি।
ওকে, তারপরে কি ওদের সাথে যোগাযোগ ঠিক একইভাবে মেইনটেইন
করছেন? না, ওদের সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি।
আচ্ছা, ওকে।
তারপর আরেকটা গার্মেন্টে গেছি, ওই গার্মেন্টে 2000 টাকা বেতন। এর থেকে এখানে বেশি বেতন, তো আমি এখানে কাজ করি। এরকম করে তারপর আমি কাজ করতে লাগলাম। যখন আরো 2 বছর কাজ করছি, তারপরে তখন আমি একটু ভালোভাবে চলতেছিলাম, নিজে ভালো একটা কাপড় চোপড় কিনতে পারতাম না, ভালো কিছু খাইতে পারতাম না,
নানির সাথে থাকতাম।
হ্যাঁ নানির সাথেই ছিলাম, তখন আমি আর কি বেশি বেতন পাইতেছি, এজন্য নিজের মতো নিজে চলতেছি, নানিরেও দিতেছি। নানিরে 1500 টাকা দিলে আমি 500 টাকা রাখি, কাপড় চোপড় কিনি, তখন ভালোই চলছে। তারপরে যখন আমাদের বাড়িতে আরেকটা ভাড়াটি আসছে, ওই ভাড়াটিয়ার একটা ছেলে ছিল, ওই ছেলেটার সাথে সম্পর্ক হলো। এরকম যাওয়া আসা করে বাড়িতে থাকে, চলাফেরা করে, দেখি, দেখতে দেখতে ভালো লাগছে।
আপনারই ভালো লাগলো?
না, ওই ছেলেটার।
ওকে, সে আপনাকে জানালো তার ভালোবাসার কথা?
হ্যাঁ জানাইছে, কিন্তু আমি কোনোভাবে রাজি হইনি, কারণ রাজি হইনি আমার মনের ভিতরে একটা কষ্ট, আমার বাবা মা নাই, আর আমার এইভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যে আমি তখন বুঝতেছি যে ভালোবাসাটা কি জিনিস, তখন আমি ছেলেটারে না করছি যে না। তারপর ছেলেটা আমার পিছে 1 বছর ঘুরছে।
ওকে, মানে এখানে এসে আপনি আপনার বয়স যখন 16, তখন আপনি বুঝতে পারছেন যে ভালোবাসা কি?
এখন না, 18 বছর।
তখন আপনার বয়স 18?
হ্যাঁ।
ওকে, প্রিয় শ্রোতা, এদিকে আপনাদেরকে একটু বলতে চাই যে অনেকেই কিন্তু অনেক কম বয়স থেকে রিলেশনশিপে জড়িয়ে পড়ে, এখন সময়টাই হয়তো এরকম, এতে দোষের কিছু নেই, কিন্তু এই যে ভালোবাসা, ভালো লাগা এবং তার কাছে আপনার প্রয়োজনীয়তা, আপনার প্রয়োজনীয়তা তার কাছে, সবকিছু কিন্তু হিসাব নিকাশের জন্য একটা বয়স রয়েছে। ভালোবাসা আমি জানি যে কোনো বয়স মানে না, কোনো নিষেধ মানে না, কিন্তু এই যে উপলব্ধির বিষয় যে কোনটা যে আসলে ভালোবাসা আর কোনটা যে সাময়িক ভালো লাগা, এই ব্যাপারটা বুঝতে হলেও কিন্তু প্রাকৃতিকভাবে একটা সময়ের দরকার। এই যে এখন ওর বয়স 18 বছর, সেই গল্পে আমরা রয়েছে, সেখানে এসেও কিন্তু আইডেন্টিফাই করতে পারলো যে দু বছর আগে যেটা করেছিল সেটা ছিল ভালো লাগা, সেটা আসলেই কোনো ডিসিশন ছিল না, কিন্তু এখনো ফিল করছে, এখনো ডিসিশন নিতে হলে পিছনের অনেক কিছু ভাবছে, এটাই হচ্ছে উপলব্ধি। ওকে, তারপর
তারপরে আর কি, আমি কোনো প্রশ্রয় দিই নেই, আমি কোনো উৎসাহ দিই নেই যে আমি তারে ভালোবাসি বা তার সাথে কোথাও যাব, কিছু করব, এমন কোনো কিছুই ভাবি নাই। তারপরও অনেকে যাই না ফেলেছে যে সে আমার সাথে সম্পর্ক করছে, তার ফ্যামিলির দিকটা, উনি আমার গার্মিদের সামনে যাইতো, আমার গার্মিদের সামনে গিয়া আমার সাথে কথা বলতে বলতে আসতো।
ছেলেটার বয়স কিরকম ছিল তখন?
আমার মতোই ছিল, বেশি ছিল না। তারপরে তার ফ্যামিলির থেকে জানছে, জানার পরে তার ফ্যামিলির মা আমার অনেক রাগারাগি করছে, অনেক চাপ দিছে, যে আমি বলছি যে না, আমি আপনার ছেলের সাথে কোনো সম্পর্ক করি নাই আর কোনো সম্পর্ক করতে যাই নাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আর এটা নিয়ে আমার কোনো গালাগালি করেন না, কারণ ভালো হইব না, আমি খারাপ হইব, আমি কিছু করি নাই, আপনি আমার কেন বলবেন? আর আমি আজকে আপনার বুঝে বলে দিছি, আপনি ছেলেরও বলে দিয়েন যে আমার পিছে যাতে না ঘুরে।
আচ্ছা, আপনি এটা বললেন?
হ্যাঁ,
কারণ আপনি কি নিজেও চাচ্ছিলেন না?
না।
আচ্ছা,
তারপরে আস্তে আস্তে আর এক বছর ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন তার বন্ধুর সাথে আমার নিয়ে গেছে নদীর ওপার, বুড়িগঙ্গা, সে আসছে বুড়িগঙ্গা নদীটার ওই পারে নিয়ে গেছে। ওই পার নিয়ে যাওয়ার পরে বৃষ্টি হয়েছে অনেক, বৃষ্টির মধ্যে 3 ঘন্টা ঘুরছে। ঘুরার পর ওই ওর বন্ধুটাও আমাদের গার্মিজে কাজ করতো, এজন্য আর কি আমি রাজি হয়েছি যাওয়ার জন্য। তারপরে গেছি, তারপর 3 ঘন্টা ঘুরছে বৃষ্টির ভিতরে, আমারও ঘুরাইছে, তারাও ঘুরছে, যে শুধু আমার মুখ থেকে শুনবো আমি তারে ভালোবাসি কিনা। এরকম করতে করতে 3-4 ঘন্টা কেটে গেছে। তারপরে হঠাৎ একবার ভাবলাম যে এত যখন ঘুরে, এত যখন ই করে, দেখি এই সম্পর্ক করে কি হয়। তারপরে আমি রাজি হলাম
ওই দিনই। আপনি বললেন?
হ্যাঁ, রাজি হওয়ার পরে এরকম 3 বছর আমরা সম্পর্ক করছি। সম্পর্ক করার পরে ওর মা অনেক রাগারাগি করছে, আমারে মানুষ যে মার খাওয়াইছে, যে আমি এই
সম্পর্কটা,
হ্যাঁ আমি এই সম্পর্কটা কেন করলাম, মা আমি যদি তার ছেলে জীবন থেকে সরে না যাই। তারপর অনেক বকাঝকা করছে, তাও আমি কিছু বলি নাই। তারপর আমি তার ছেলের কাছে বলছি যে তোমার মা এরকম এরকম আমার সাথে রাগারাগি করছে, মানুষ যে মায়ের খাওয়াবো সে কথা বলছে, এখন তুমি কি করবা? যদি রাস্তাঘাটে এরকম সত্যি সত্যি মানুষদের মার খাওয়ায়, তখন মানুষ আমার কি বলবো, আমার তো লজ্জা লাগবো। তখন বলছে যে আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। তখন বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মার সাথে চিল্লাচিল্লি করছে, ঝগড়া করছে, তুমি অনেক মেয়ের এই কথা বলছো যে আমি যদি না যাই সে তো জোর করে আসতো না, আমি গেছি দেখিয়েছি জোর করে আসতো, তোমার ঘর ঠিক করা আগে, তারপরে বাইরের মানুষটা বললো এরকম। মানে কি করার পরে তার মা ওই বাসা ছাইড়া দিছে, আমাদের সাথে যে বাড়িতে থাকতো ওই বাড়িটা ছেড়ে দিয়েছে।
বাসায় ছেড়ে দিল?
হ্যাঁ, বাসা ছেড়ে দেওয়া অনেক দূরে চলে গেছে, কিন্তু ছেলেটা সম্পর্ক বাদ দেয়নি।
মানে যোগাযোগটা কিভাবে রাখতেন?
যোগাযোগটা আমরা চিঠির মাধ্যমে রাখতাম, বা ছেলে আসতো, একটা দিবস আসলে আমাকে একটা গিফট দিত, ফুল দিত, চিঠি দিত, ডায়েরি দিত, ঈদ আসলে ঈদ কার্ড দিত।
মানে আপনাদের মধ্যে তখন সম্পর্কটা তো বেশ, মানে বেশ কিছুদিন হয়ে গেল। কতদিন?
আমরা এমন করতে করতে 3 বছর কাটছে।
3 বছর, মানে আপনি যে যে সময়ের কথা বলছেন যে বাসা ছেড়ে দিল,
হ্যাঁ তারপরে 3 বছর কাটছে।
কিন্তু ওই সময় কতদিনের সেই সম্পর্কটা?
এই 1 বছর।
বছরখানেক হয়ে গেছে?
হ্যাঁ, বছরখানেক হয়ে গেছে।
তখন কি প্রায় ঘুরতে যেতেন
আপনি? হ্যাঁ, ঘুরতে যেতাম।
আচ্ছা,
আমরা সবসময় এই ব্রিজ, পোস্তগুলা ব্রিজের উপরে ঘুরতে যেতাম।
ওকে,
তারপরে হাসনাবাদ যেতাম।
এই যে একটা সম্পর্ক আপনি চড়ালেন, হ্যাঁ এই সম্পর্কটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার পেছনে অনেক দুঃখ ভুলিয়ে রাখতে সাহায্য করে। মানে আমরা কিন্তু দেখি এরকম যে প্রেম, প্রেম করলে বা ভালোবাসায় শুরু করলে সে কিন্তু জীবনের একটা ইন্সপিরেশন, যেটাকে বলে একটা সাহায্য, কিন্তু অনেক ক্ষেত্রেই।
হ্যাঁ, তখন থেকেই আমি ভালোভাবে চলা শুরু করেছি, আমার জীবনে অনেক কিছু ভুলে গেছি, আমি কিছুই মনে রাখি নাই।
মানে আপনি কি তখন পুরোপুরি আপনার মন দিয়ে দিলেন ছেলেটাকে?
হ্যাঁ, তখন অনেক কিছুই ভুলে গেছি, তখন জীবনে কোনো কষ্ট ছিল বলে মনে করি নাই। তখন এরকম চলতে চলতে
কিছু একটা শেয়ার করেন তো আপনার ওই সময়ের জীবনে ছেলের সাথে ঘুরতে যাওয়া, কিছু মানে ভালো ভালো স্মৃতি থাকে না?
না, আমরা ওই ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার পরে মেলায় যেতাম, মেলায় যাওয়ার পরে আমার জীবনে বেশিরভাগই কষ্টটা, আমার জীবনে কখনো আনন্দ কখনো সুখ আসে নাই। এজন্য আর কি
মানে আনন্দ হয়তো ছিল জীবনে, কিন্তু দুঃখের ভারে সে আনন্দটা আপনি আর টের পান নাই, উপলব্ধি করতে পারেন নাই, এরকমই তো ব্যাপারটা।
হ্যাঁ
ওকে। হ্যাঁ তারপরে বলেন।
তারপরে 3 বছর হওয়ার কিছুদিন আগে, যখন 2 বছর 2.5 বছর হয়েছে, তার মা দেখতেছে যে এটা থামতেছে না, এটা চলছে। আর তার ফ্যামিলি থেকেও, তার 4 বোন ছিল, 4 বোনের পরে আমার এই যে এই ফ্রেন্ড এক ছেলে,
মানে মানে আপনি যার সাথে
রিলেশন চলতেছে, হ্যাঁ আমার সাথে যার সাথে সম্পর্ক, তারা 4 বোন ছিল, 4 বোনের পরে আমার ওই রিলেশনের বন্ধুটা।
আচ্ছা মানে তারা 4 বোন এক ভাই।
হ্যাঁ
ওকে।
না সেই হয়েছে, তারপরে আরো 3 জন আছে,
মানে তারা তাহলে টোটাল কতজন?
7 ভাই বোন।
7 ভাই বোন।
হ্যাঁ
ওকে। হ্যাঁ
বোন 4 জন বড়, তারপরে ছেলেটা, তারপরে মনে করেন ওই ছেলেটার জন্য সবার আদর বেশি, মায়া বেশি, এজন্য আর কি আমার সাথে আমার কিছু নাই, তারপরে আমি পড়ালেখা জানি না, কিছু জানি না, এজন্য আমার মায়না নিতে চায়নি।
ওকে।
তারপরে 2.5 বছর যখন হয়েছে, তখন তার দেশে নিয়ে গেছে, তার মা দেশে নিয়ে চলে গেছে, আমি বলছে যে আমি নাকি তাবিজ করছি, এজন্য তাবিজ উঠাইবো, দেশে নিয়ে গেছে, দেশে নিয়ে গিয়া আর আসে না, এরকম 2 মাস চলে গেছে আসে না। তখন আমি এক পর্যায়ে গেলাম যে আমার জীবনে কষ্টটা আরো বাইরে গেল।
তখন কোনো যোগাযোগ রাখতে পারেন নাই?
না তখন মোবাইল বা টেলিফোন কিছুই ছিল না।
আচ্ছা।
এজন্য যোগাযোগ ছিল না। তারপরে কি করলাম, আমার পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেল, তখন আমি ছেলেদের সাথে আড্ডা দিতাম, তারপরে বাজে ধরন ভাবে চলতাম, ঘুমের ট্যাবলেট খাইতাম। কখনো আমি
এখানে একটু পিছনে ফিরতে চাই আমি, সেটা হচ্ছে যে যে আপনি যে বাড়িতে প্রথম শারীরিক ভাবে নির্যাতিত হলেন, তাতে আপনার শারীরিক কোনো গর্ভ ধারণের যে ব্যাপারটা থাকে, সেরকম কিছু হয়নি?
না সেরকম কিছু হয়নি।
ওকে।
তারপরে ঘুমে ট্যাবলেট খেতাম, এভাবে এরকম ভাবেই চলতাম, উচ্ছৃঙ্খল ভাবে চলতাম, কেউ কিছু বলতো না, কিন্তু আমার মেজো মামা এইভাবে দেখে আমারে অনেক মারতো, অনেক মারধর করতো।
মানে আপনি বিভিন্ন ছেলের সাথে যোগাযোগ করতেছেন?
হ্যাঁ, এলাকার ভিতরেই অনেক ছেলেরা আছে, বন্ধুর মতো চলাফেরা করতেছে, কিন্তু এমনি কোনো খারাপ কিছুই ছিল না ওদের সাথে আমার, এভাবে যোগাযোগ চলছে। তারপরে আমার মামা দেখে ফেলাইছে, একদিন আমি ঘুমে ট্যাবলেট খেয়ে রাস্তা দিয়া মার্কেটে গেছি, জুয়েন মার্কেট আছে।
কেন ঘুমে ট্যাবলেট কেন খেলেন আপনি?
ওই যে কষ্টগুলা ই করার জন্য।
আচ্ছা মানে তখন আপনার পুরো এলোমেলো একটা জীবন, তাই তো?
হ্যাঁ। তখন আমি তো ভাবছি যে কখন আর ফিরে আসবো না।
আচ্ছা।
তারপরে নিজের হাত নিজে কাটতাম, তারপরে আপনার বন্ধুদের ছেলেরা সিগারেট খাইতো, আমি ওদের সাথে সিগারেটও খাইতাম, তো ঘুমের ট্যাবলেটও খাইতাম, এভাবে চলতেছে রাস্তাঘাটে।
আর কোনো মেশা টেশা করতেন নাকি?
না। এভাবে রাস্তাঘাটে চলাফেরা করতাম, মানুষ দেখতো, বিচার দিত, আমার মামা আমারে ধরে মারতো, তারপরে আমার নানি বলতো যে মামা তুই মারিস না, মামারা যদি ভাগ্নিকে হাত তোলে তাহলে মামা গো অনেক অভিশাপ লাগে। তারপরে বলতো যে এইভাবে চললে কোন মানুষটা নাম মেরা থাকতে পারে, আমরাও তো এলাকা দিয়ে চলাফেরা করি, আমাদের তো মান সম্মান আছে। এরকম করতে করতে আস্তে আস্তে একদিন দেখলাম আসছে দেশের থেকে
সেই ছেলেটা ফিরল।
হ্যাঁ
ওকে। প্রিয় শ্রোতা, আমরা গল্পের একটা পর্যায়ে আছি, এখানে আমি কিছুই রিপিট করব না, কারণ আমি জানি আপনারা সাথে ছিলেন। এতটুকু বলতে চাই যে ওর জীবনের গল্পটা যেভাবে শুরু হয়েছে, একেবারেই কিছু নেই, শূন্য থেকে ওর শুরু, ও জানেও না ওর বাবাকে ওর মাকে। এরকম একটা মানুষ, আজকে 28টা বছর, এই মুহূর্তে তার বয়স 28, সে তার জীবনটা কিভাবে দেখেছে, এই পর্যন্ত সে কিভাবে এসেছে, এটাই আজকে গল্পের মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর যে সেতু আছে আপনার সাথে এবং ABC রেডিও শুনছেন আপনি, কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছে।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12টা, আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM। একেবারে শুরু থেকেই এমন একটা জীবন আমরা দেখতে পাচ্ছি এই গল্পের মধ্যে দিয়ে, যেটা আসলেই খুব ভঙ্গুর বলে না, যে ব্যাপারটাকে আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন, নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আমরা ফিরবো আমাদের আজকের অতিথি নয়ন মনির কাছে, কিন্তু রেগুলার কিছু ব্যাপার থাকে, যেটা হচ্ছে আপনাদের জীবনের গল্পটা আমাদের কাছে শেয়ার করতে চাইলে একটা ফোন নম্বর রয়েছে, সেই নম্বরটিতে আপনি ফোন করুন। এই নম্বরটি আমি জানাচ্ছি, মন দিয়ে শুনবেন, নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি প্রিয় শ্রোতা, 09613892892। এছাড়াও আপনি ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটি আরজে সেতু নামে আছে, আপনি সেটাতে লাইক দিয়ে আমার মেম্বার হন এবং সেই পেজটার মাধ্যমে আপনি অনুষ্ঠান সম্পর্কে সমস্ত কিছু আমাকে জানতে পারবেন, যে কোনো আপডেট পাবেন এবং যে কোনো প্রকার যোগাযোগের ক্ষেত্রেই আপনি মাধ্যমটি ইউজ করতে পারেন। ওকে, আমরা নয়নমণির কাছে যাচ্ছি। আপনি যেখানে ছিলেন, যে আপনার সেই ভালোবাসার মানুষটা যার সাথে অবশেষে আপনি সিদ্ধান্ত নিয়ে সেটল হলেন যে তার সাথে একটা সম্পর্কে আপনি যাবেন, পারিপার্শ্বিক চাপে তাকে তার ফ্যামিলি একসময় গ্রামের বাড়িতে নিয়ে গেল, যখন আপনাদের সম্পর্কের বয়স 2.5 বছর, এবং তার কিছুদিন পরে সে ফিরে আসলো। তো কতদিন পরে ফিরে আসলো সে?
3 মাস পরে।
3 মাস পরে ফিরে আসলো।
হঠাৎ করে একদিন আসতে আইসা তার বন্ধুদের দিয়ে আমার খবর দিছে। তারপরে আমি গেলাম, আমি দেখে অনেক কান্নাকাটি করছি যে আমার জীবন থেকে সবাই চলে গেছে, তুমিও চলে গেছো, আমার না বলে কিভাবে যেতে পারলা, আমি কি তোমার কাছে কিছুই ছিলাম না? আমিও তো একটা মানুষ, যে আমারও তো কিছু জানার অধিকার আছে। যে বলছে যে না, আমার মা আমারে ধরে রাখছে, আটকে রাখছে, এজন্য আমি আর কি আমার মার কাছে রয়েছি এখানে। আমি বোনের কথা বলে আসছি, ওনার বোন থাকতো আবার গেন্ডারিয়া। তারপর আমি বলছি যে আমি এতদিন কিভাবে ছিলাম, কিভাবে চলছি, সেটা কি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ আমি জানছি, ওর কাছ থেকে সব জানছি। এমন করতে করতে গেল আবার আরো 3 মাস।
মানে 3 মাস কি ওখানে থেকে গেল?
হ্যাঁ, না ওনার ফ্যামিলিও আবার আইসা পড়ছে।
ও আচ্ছা, ও বোনের বাসায় ছিল না?
হ্যাঁ বোনের বাসায় ছিল, বোনের বাসায় থেকে হোটেলে কাজ করছে। আর আমি ওখানে কাজে যাইতে আসতাম, আমার সাথে দেখা হইতো, যোগাযোগ হইতো। তারপরে ওর বোন একদিন জানছে যে আমার সাথে আবার যোগাযোগ করতেছে, দেখা করতেছে। তারপর বোন এসে একদিন আমার মা আসছে,
ওর বোন।
হ্যাঁ, চিন্তা ভাবনা করছে যে ও যদি এতই মায়ের খেয়েছে আমার জন্য, এত কিছু করতেছে, যা ওরে নিয়ে চলে যাবো। তখন আমার এসে বলছে তুমি কি আমার বিয়ে করবা? আমি কি বিয়ে, তাহলে আমার নানি আছে, মামার আছে, তার কাছে যাও। আমি আর কাছে বললে কি আমি চলে যাবো তোমার সাথে, একা একা বিয়ে করা সম্ভব? কয় হ্যাঁ, মানুষ একা একা বিয়ে করে না। তারপরেও তুমি যদি রাজি থাকো, তো আমি আমার বন্ধু আছে অনেকে আছে, তাদের সাথে শেয়ার করবো। এসে আমারে বলছে যে আমি যাতে আমার নানিরে না জানে। পরে কয় আগে কাজ ছেড়ে দাও। তবে আমি কাজ ছেড়ে দিলাম।
মানে আপনার গ্রামের সে কাজটা ছাড়তে করলো?
হ্যাঁ,
ওকে,
আমি গ্রামের যে কাজটা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর আমার নানিরা অনেক বকাঝকা করছে, কারণ এখন টাকা পাচ্ছিল না, এই জন্য আমার নানি বড় মামা এসে অনেক বকাবকি করছে, অনেকই করছে, যদি কাজ না করস তাহলে ঘর থেকেই বাইরে যাও। তখন আমার আর একটু সুযোগ হইলো যে ঘর থেকে যখন বাইরে যেতে বলছে, তো ঠিক আছে আমি বাইরে যেতেছি। এই কথা কইয়া আমি বাইরে গেছি গো ঘর থেকে, কেউ আমার আটকায় নেই, কেউ আমার ধরেও নেই, আমি বাইরে হয়ে গেছি। ওরে জানাইছি, জানানোর পরে ওর একটা বন্ধুর বাসায় নিয়ে আমার রাখছে। তারপরে সবাই জানছে যে আমি নাই, আমি নিখোঁজ, কারণ তার বন্ধুর বাসায় রাখছে, তার বন্ধুর ওয়াইফ ছিল ওইখানে রাখছে। রাখার পরে ওর ফ্যামিলি থেকে জানছে যে আমি নাই। তারপরে
মানে কার ফ্যামিলি জানলো?
আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি।
বয়ফ্রেন্ডের ফ্যামিলি?
হ্যাঁ,
জানলো যে আপনি, আপনার সাথে কোনো যোগাযোগ নেই?
না, আমার যোগাযোগও নাই, আর আমি বাড়িতেও নেই।
বাড়িতেও নাই?
না। এরকম জানতে জানতে তারা খুশি হলো যে নাই যখন, ভালো হয়েছে, আমার ভাইটা বাঁচলো, তার বাবা মাও খুশি হয়েছে। এমন করে 2-3 মাস গেল। আমি কাজ করি না, আমার কাজ করতেও দেয় না, আমার খরচের টাকা ওই দেয়।
আপনি 2-3 মাস ওই বাসায় ছিলেন, তাই তো?
হ্যাঁ,
ওকে,
খরচের টাকা দেয়, তারপরে খাওয়ার টাকা দেয়, এরকম করে কাপড় চুপড় কিনা দেয়। তারপরে 2-3 মাস পরে হঠাৎ একদিন আমার ছবি ওর মানি ব্যাগে পায়, ওর ছোট ভাই। ওর মায়ে দেখাইলে ওর মা ওই ছবি নিয়ে ছিঁড়া ফেলায়, ছিঁড়া পুজো ফেলায়। তো এই জন্য ঘরেও ঝগড়া করে যে আমার কাছে একটা ছবি আছে, তো সেটাও তোমরা পুজো ফেলাইলো, এরকম করে ঝগড়া করে মার সাথে, রাগারাগি করে। রাগারাগি করে ও কাপড় চুপড় নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যায়, ফুয়াতো ভাইয়ের কাছে যায় গাজীপুর।
তখন কি ঢাকাতে তো আবার ফিরে আসলো? ঢাকাতে ছিল তো ওরা, না?
হ্যাঁ,
মানে জুরাইনে থাকতেন তখন?
হ্যাঁ, জুরাইনে।
ওকে, হ্যাঁ।
তারপরে গাজীপুর চলে যায় ফুয়াতো ভাইয়ের কাছে, আর আমি এখানে বন্ধুর কাছেই থাকি।
আচ্ছা।
তারপর আমার সাথে যোগাযোগ ছিল, দেখা করতে আসতো। এরকম করে 3 মাস থাকার পরে নিয়ে গেছে মানে নদীর ওই পার গিন্নেরা যে বলছে ওইখানে ও ফুয়াতো ভাইয়ের সাথে ঝগড়া করছে।
আচ্ছা মানে ও যে ভাইয়ের কাছে গেল গাজীপুরে সেখান থেকে এসে আপনাকে?
হ্যাঁ ঝগড়া করে আয়সা পড়ছে, আয়সা আমার ওইখান থেকে নিয়ে গেছে নদীর পার পারগিন্দেরা। ওইখানে থাইকে আমি বলছি যে আমি কাজে ঢুকি, কাজ না করে বসে থাকলে কি লাভ হবে।
কিন্তু ওখানে ছিলেন কার কাছে?
ওখানে ছিল যে বন্ধুর সাহায্যে আমার সাথে যোগাযোগ, ওই বন্ধুর খালা থাকতো।
ও সে তো আপনার সাথে গ্রামের কাজ করতে আবার?
হ্যাঁ। তো ওর খালার কাছে নিয়ম সাইছে, ওর খালার আবার ছেলে ছিল না মেয়ে ছিল একটা, তো আমার বন্ধুরে খুব পছন্দ করতো বা ছেলের মতো আদর করতো, তো সেও এখানে থাকে, আমি থাকি মেয়ের বাসায় আর উনি থাকে খালার বাসায়। এরকম করে উনি আবার ডগে কাজ করতো।
কোথায়
ডগ বলতে? আপনার জাহাজের কাজ করতো। হ্যাঁ ওইখানে কাজ করতেছে। তারাও জানছে যে আমার মা বাবা নাই, আমার কেউ নাই, আমার নানিরা আছে, আমি এইভাবে মানুষ হয়েছি, তারা আমার খাওয়ার টাকা রাখতো না, তাদের মায়া হয়েছে আমার প্রতি।
আপনার খরচের সাথে কোন কি একইভাবে আপনার বয়ফ্রেন্ড চালিয়ে যাচ্ছিল?
হ্যাঁ। তখন আমি কাজে ঢুকতে চাইলাম, বলছে যে না কাজ করার দরকার নেই। এরকম করতে করতে ওইখানে দুই মাস থাকলাম। তারপরে একসাথে যখন কাজ না থাকতো বাড়িতে থাকতো তখন একসাথে বৈশাখ গল্প করতাম, কথা বলতাম। তো এলাকার কিছু মানুষ দেখা ভালোইছে, দেখার পরে তারা চিন্তা ভাবনা করছে যে আমাদের বিয়ে দিয়ে দিব আর নিলে আমাদের ফিটিং এ ফেলাইব, আমাদের কাছ থেকে টাকা খাইব।
আচ্ছা ফিটিং বলতে ওই অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে থাকলে কম বয়সী ছেলে মেয়ে একসাথে ঘুরলে এলাকার কিছু মানুষজন থাকে যে তাদের কাছ থেকে কিভাবে কিছু টাকা পয়সা খসানো যায়।
তারপরে এই খবরটা আমার যে খালার কাছে থাকতাম, তার হাজবেন্ড আবার জানছে, খালু জানছে যে এরকম প্ল্যান করতেছে কিছু লোক। যে খালার কাছে থাকতাম সে মেম্বার বাড়ি থাকতো, ওই বাড়িওয়ালা মেম্বার ছিল, সে ভালো ছিল, খুব অনেক রাগি ছিল, মদ টদ খাইতো, তারপরও ভাড়াটেদের সাথে ভালো ব্যবহার করতো। তার কাছে জানাইছে, সে বলছে যে ওদের তো বয়স হয়েছি, তখন তাহলে ওরে বিয়ে দিয়ে দাও। তা আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা বিয়ে করবো, যখন আয়সা বলছে তখন তো একটা সম্পর্ক করতেই হবে।
আপনার ফ্যামিলি থেকে কোনো আপত্তি ছিল এই সম্পর্কে?
না আমার ফ্যামিলি থেকে কোনো আপত্তি ছিল না, আমি যেভাবে চলতাম আমার ফ্যামিলি থেকে কিছুই বলতো না, শুধু আমার মামা একটু মারতো। কেউ আটকানোর চিন্তা ভাবনা করে নাই আর কেউ বলেও নাই, তুই চলে যাইতে সুস্থ বা ই করতে সুস্থ,
মানে কোনো ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই, আপনি
থাকলে আছেন
না থাকলে নাই
না।
কিন্তু না একটা ফ্যামিলিতে যদি একটা মানুষ মেইনটেইন করে তাহলে কিন্তু সেই ফ্যামিলি তাকে তার ভবিষ্যতের জীবনটা নির্ধারণ করে দিতে হেল্প করে।
না আমার ওই নানির ফ্যামিলি থেকে কেউ এরকম ছিল না।
ছিল না? আচ্ছা।
যে বলছি আমার নানা মারা যাওয়ার পর সবাই অশৃঙ্খল ভাবে চলে, নিজের মতো নিজে চলে, ওরকম এক পর্যায়ে আমার নানির কথা হয়েছে যে আমি টাকা পাইবো ভালো,
মানে জীবিকা নির্বাহ যেখানে প্রধান হয়ে দাঁড়ায় সেখানে তো আর অন্য কিছু চিন্তা আসে না। আর এটা প্রিয়শ্রোতা একটু বলতে চাই যে এই ব্যাপারগুলো আমাদের সমাজে আমাদের পরিবেশে কিন্তু অহরহ ঘটে, যে যেখানে বেঁচে থাকাটাই হচ্ছে মুখ্য হয়ে দাঁড়ায় সেখানে আর কোনো কিছু নিয়ে চিন্তা কিসের। আমার মনে হয় এরকম যদি কেউ দেখে থাকেন একটু সচেতন হলে, যে ফ্যামিলি একটা ছোট বাচ্চা বড় হওয়া কিন্তু ফ্যামিলি থেকেই যাবতীয় শিক্ষা সে পায়, এবং সেই শিক্ষাটাতে যদি ভুল থাকে, গোড়ায় যদি গলত থাকে, তাহলে কিন্তু সেই শিশুটা বড় হয়ে কোন দিকে চলে যাবে। আজকে দেখি যে নয়নমণির গল্পের মধ্যে দিয়ে আমরা কি পাই। অনেকখানি আপনারা বুঝতে পেরেছেন যে লাইফটা কোন দিকে যাচ্ছে, হার্ড স্ট্রাগল লাইফে যুদ্ধ, এই যুদ্ধটা কোথায় গিয়ে থামে এটাই দেখবো। হ্যাঁ তারপর?
তারপরে সবাই বলছে, বলছে পরে ওনারাও রাজি হয়েছে, ওনারা আমারে আমাদের জানাইছে, আমারে জিজ্ঞাসা করছে যে আমার বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করছে যে তোমার কি ইচ্ছা আছে আমার সাথে কোনো সম্পর্ক করার বা বিয়ে করার। আমি কি ইচ্ছা যদি নাই থাকতো তাহলে তো হাত ধরে চলে আসতাম না, ইচ্ছা আছে বলেই তো চলে আসতি। তোমার ফ্যামিলির দিক দিয়ে মানবে কিনা সেটা তো আমি জানি না, তারা যখন আমরা রিলেশন করছি সেটা জেনে মারতে আসে, এটা করে ওটা করে, বিয়ে হলে কি করব, তাই বিয়ে হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপর একটা শুক্রবার আসে, একটা কাজে নিয়ে আসে, নিয়ে এসে আমাদের বিয়ে দেয়। তখন মা বাবা তাদেরই স্বাস্থ্য হয়।
ওই ছেলের ফ্যামিলি তো তখন জানতো না যেগুলো হচ্ছে? না
না, তার ফ্যামিলি থেকে তাকে খুঁজতেছিল। তখন বিয়েটা হয়, বিয়েটা হওয়ার পরে আমরা কাজ করি, আমিও কাজে লাগি, যে একা তো সংসার চালানো সম্ভব না, আমারও তো কাজ করা দরকার।
আচ্ছা, আপনাদের বিয়েটা হয়ে গেল তাই তো?
হ্যাঁ, আমাদের বিয়েটা হয়েছে।
তারপর আপনারা থাকছেন কি আবার আগের মতো, ও আপনি খালার বাসায়?
না, আমরা একসাথেই ছিলাম।
একসাথে ছিলেন, আপনারা একটা ঘর ভাড়া নিলেন তাই তো?
হ্যাঁ। তারপরে ওখানে বিয়ের পরে
বিয়েটা হলো, তখন কি মনে হইলো যে এখন মনে হয় জীবনটা একটু অন্যরকম হইতে পারে?
হ্যাঁ, স্বপ্ন দেখতাম, ভাবতাম যে আমার একটা সংসার হবে, আমিও ভালোভাবে চলবো, তাতে মানুষের তো আর কোনো কথা শুনতে হবে না, আর পরিচয়হীন ছাড়া তুলতে হবে না, একটা ছাদ মাথার উপরে থাকবে।
যখন কিছুই নাই জীবনে, তখন একটা ছাদ, একটা পরিচয় হয়ে উঠলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই হওয়া উচিত বা হওয়ার কথা। হ্যাঁ বলেন আপনি।
তারপরে এভাবে কাজ করতেছি, অন্য কাজ করতেছি, অন্য কাজ করতেছি, তার বাবা তারে খুঁজতেছে, একদিন খুঁজতে খুঁজতে আসে, ওই ডগে আসে, আমার হাজবেন্ড তার বাবারে দেখতে পায়। তারপরে বাবার সামনে যায়, সামনে যায়, দাঁড়ানোর পর বাবা ছেলের দিকে কাঁদবে, অনেক কানাকাটি করে, কানাকাটি পরে বলে যে আমি তো ভুল করছি, আমি বিয়ে করে ফেলেছি। এখন কয় কই থাকো, কই তুমি কয় আসো, তো বাবারে নিয়ে আসে আমার কাছে, আমি পায়ে ধরে জড়ায় পড়ি, কান্নাকাটি করি অনেক, যে আমার ভুল হয়েছে, মাফ করে যান, আমরা অন্যায় করছি, এখন আপনারা যদি মাইনা না নেন আমরা কোথায় যাবো, আমাদের মাইনা নেন। তো বাড়ির সবাই আসে যে ফালাই দিবেন কই, ছেলে ফালাই দিতে পারবেন না, আর ছেলে যারাই সঙ্গী করে নিয়েছে তারও ফালাই দিতে পারবেন না।
মানে উনি কি রাজি হচ্ছিল না বিয়েটা?
না না, রাজি হচ্ছিল না আর কি, মোট কথা আমাদের নেওয়ার কোনো চিন্তা ভাবনাই করেনি।
আচ্ছা, রাগারাগি করতেছিল উনি তখন?
হ্যাঁ। তারপরে আমি তো পা ছাড়ি না, দেখে বলছে যে মাফ করছি, তারপরে সে চলে যায়। তার কিছুদিন পরে তার মা ওই বাবারে দিয়ে খবর দেয় যে তোমরা অমুক দিন আইসো, এলাকার মধ্যে অনেকে জানাজানি হয়েছে, এরকম অনেকে অনেক কথা বলছে যে ফিটিং খাইবো, এটা করবো, এটা করবো, যে বিয়ে করছে একা একা, তা ভয় দেখাইছে, ওনার মা আবার ভয় পাইতো বেশি।
না, বিয়ে করছেন আপনারা তো লিগালি করছেন নাকি?
হ্যাঁ,
কাগজপত্র ফর্মালিটিজ মেইনটেইন করেই করছেন।
হ্যাঁ।
আচ্ছা,
তারপরে তার মা খবর দেয়, খবর দেয় তার বাড়ি তো উঠায় না, অন্য এক বাড়ি ভাড়া করে সেই বাড়িতে নিয়ে উঠায়।
আচ্ছা।
তারপরে ওর কারণ উঠাইতো না, এজন্য যে তার বোনেরা অনেক রাগি, তার বোনরা যদি আসতো তাহলে আমার মারতো, এরকম করে তার বাড়িতে আমি গেলাম, ওই একসাথে উঠলাম। ওনার মা আমাদের বাড়িতে আসতে পারে, আমি পায়ে হাতে দিয়ে মাপ টাপ চাইছি, ওনার মা রাগ হয় নাই, মাফ করে দিছে। এরকম করে দুই মাস রইলাম, উনি কাজ করতেছে, যোগালু কাজ করতেছে, মিস্ত্রি, ওনার বাবা মিস্ত্রি, উনি যোগালু, একসাথে কাজ করতেছে, আর আমার কাজ করতে দেয়নি। তারপর দুই মাস এরকম করে চলছে, ওনার মা, ওনার ছোট ভাই, ছোট বোন আসতো, ছোট ভাইটা আমার খুব পাগল ছিল, আসা যাওয়া করতে করতে বাড়িতে কখনো নেয়নি। তাই আমার একদিন বলতেছে যে এই বাসা ছাইরা দিতে, আমি বলছি যে তা ঠিক আছে ছাইরা দেন, ছাইরা কে ওই বাড়িতে যাব, বলছে যে না তুই তোর নানির বাসায় চলে যাবি।
কে বলছে?
আমি শাশুড়ি।
আচ্ছা।
আমি কি আমার নানির বাসায় চলে যাব কেন, কহ চলে যেতে হব, তুই যদি চলে না যাস তাহলে আমার মেয়েকে উলাই দিব।
কি করবে?
ফুলাই দিব, যাতে তারা আমারে আইসা বকে মারে। কেন আমি বলছি যে আমি আসছি যার হাত ধরে, সে যদি বলে যে আমি তোরে রাখুম না তুই চলে যা, তাহলে আমি চলে যাবো।
আচ্ছা, উনি কেন বললো চলে যেতে? আপনাদের কিছু হয়েছিল আপনাদের মধ্যে?
না, কিছু হয়নি, তার চিন্তা ভাবনাই এটা।
আচ্ছা।
আমার সামনে আসার পর আমি তারে বলছি যে আপনার মা আসতে বাসা ছাইরা দিতে বলছে এই কথা, আমার হাজবেন্ডে বলার পর বলছে আচ্ছা আমি জিজ্ঞেস করবো না আমার মায়ের। তখন তার মা তারে কি বুঝাইছে আমি জানি না। তারপরে সে কিছুদিন পরে আমার একটা কাগজ আনছে, আইনা বলে এটা সই দে, আমি বলছি আমার হাজবেন্ড বলতেছে
একটা কাগজ নিয়ে এসে বলছে এটা সই দে।
হ্যাঁ, আমি বলছি যে এটা কিসের কাগজ আমি সই দেবো, এটাতে তো কিছু লেখা নাই, সাদা একটা কাগজ।
প্রিয় শ্রোতা, এখানে আবারও আমি থামাচ্ছি নয়ন মনিকে, এবং এই মুহূর্তে সময় হলো আরো একটি বিরতি নেওয়ার। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM এ আপনি শুনছেন এই গল্পটা। এখানে এখন আর আমার কিছু বলার নেই, আমিও জানি না যে গল্পটা কোন দিকে যাচ্ছে, শুধু এতটুকু আমি যেটা উপলব্ধি করলাম যে আমাদের সমাজের একটা চিত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি গল্পের মধ্য দিয়ে, আমাদের যে সমাজ সংস্কার তার টোটাল একটা চিত্র উঠে আসছে। তো যাই হোক, একটা বিরতি নিতেই হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি কোথাও যাবেন না, সাথেই থাকুন।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে সেতু আছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকে আমরা শুনছি নয়নতারার জীবনের গল্প। জীবনটা কখনো এই বাঁকে ঠেকে, এখান থেকে আবার একটু ধাক্কা পেলে আর একটু সামনে যায়, এভাবে করেই কিন্তু জীবনটা আগায়। সবার জীবনই একই রকম, প্রত্যেকটা জীবনে একটা করে গল্প আছে। আমরা চাই যে আপনাদের জীবনের গল্পটা উঠে আসুক এই অনুষ্ঠানে। আপনি ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613 8928। আরো একবার জানাচ্ছি 09613 8928। আমরা ফিরছি নয়নতারার কাছে, যে ওর হাজবেন্ড একটা কাগজ নিয়ে আসলো এবং এটাতে সই করতে বলল, এবং ওর আপত্তি ছিল যে কেন সই করব। তারপর
আমি সই করতে চাইছিলাম না, অনেক জোরাজোরি করছে যে কেন সই করবেন, আমি কিসের কাগজ এটা, বলছে এটা সই কর তারপরে বুঝতে পারবে, না আমার না জানা তো আমি সই করব না। তখন বলছে এটা তালাকের কাগজ, কেন আমি কি করছি যে আমার তালাক দেওয়া হইব। বলছে যে আমার বড় দুলা ভাই বাবা মা চায় না যে তুই থাক আমার ঘরে। তখন আমি বলছি যে যখন আসছি আপনার ঘরে তখন তো আমি আপনার এসব জানাই আসছি।
বিয়ের কতদিন তখন?
তখন আপনার বিয়ের 6 মাস।
6 মাস।
তারপরে আমি সই দিতে চাইনি, তখন আমার অনেক মারধর করছে, আমি বলছি যে না তাও আমি সই দিব না, আমি আর সই দিই নাই, সে আর জোর করে নেই। তারপরে নিজের মতো নিজে ছিলাম, কিছুদিন এভাবে কাটলো, কারোর সাথে কেউ কথা বলি নাই। তখন মানে একদিন ভালো হয়েছে আর কি, বুঝের মাধ্যমে বলতেছে যে তুই তোর নানির বাসায় যা, কিছুদিন পরে নিয়ে আসমনে, ঘর দোয়ার ছাইড়া দেই, তারপরে মারে বুঝে ওই বাড়িতে নিয়ে আসমনে, কথা দিল আমার নানির বাসায়। আমার নানির কাছে যাওয়ার পর ওই প্রথম গেছি,
যাওয়ার পরে নানির কাছে প্রথম গেলেন।
হ্যাঁ,
আচ্ছা।
তখন আমার নানি আমার জিজ্ঞাসা করলো এতদিন পরে কোথেকে আসতো, কইছিলি?
আচ্ছা, উনি জানতেন না?
না, উনি জানতেন না।
আচ্ছা, এটা একটা ফ্যামিলির গল্প আমরা শুনছি, প্রত্যেকটা ফ্যামিলিতেই গল্প থাকে। এই ফ্যামিলির গল্পটা একটু অন্যরকম, যে কেউ কারোর খোঁজ রাখেন না, খবর রাখেন না, এরকম ফ্যামিলি হয়তো আমাদের আশেপাশে আরো আছে। প্রিয় শ্রোতা, তো আমি যেটা বারবার বলতে চাই যে এইভাবে একটা জীবন কিন্তু চলবে, জীবন জীবনের নিয়মে ঠিকই চলবে, কিন্তু কিভাবে চলবে সেটা তো প্রকারভেদ আছে। আমরা যদি আমাদের পারিবারিক ব্যাপারগুলোতে একটু সচেতন হই তাহলে কিন্তু অনেক কিছু অন্যরকম হয়ে যেতে পারে। যেহেতু আমি একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ বলেন আপনি। তারপর
তখন আমি আমার নানির কাছে যাওয়ার পরে কোথায় ছিলি, তখন আমি বলছি যে আমি মানিকে বিয়ে করছি, সে নদীর ওই পারে ছিলাম, নদীর ওই পার থেকে তার মা বাবা নিয়ে আসছে, আইনা এখানে রাখছে, এখানে থাকার পর এখন রুম ছাইরা বাড়িতে নিয়ে আর চিন্তা ভাবনা আছে, তো কিছুদিন আমার এখানে থাকতেও। তখন বলছে আচ্ছা ঠিক আছে থাকো এখানে, বেরাও।
কিন্তু আপনি তো একটা বিষয় গোপন করলেন যে আপনাকে মারা হয়েছে তালাক দেওয়ার জন্য জোর করে।
না, আমি আমার নানির কাছে কোনো কিছুই বলিনি।
আচ্ছা,
তারপরে তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার নানির কাছে থাইকা, এরকম আমি কোথায় ছিলাম, কি করছি, আমার নানি কোনো খোঁজ নেয় নাই, বা আমার মামারও তো বড় ছিল, তারাও যখন খোঁজ নেয় নাই, এমন তো আমার মার ক্ষেত্রে হয়েছে যে আমার মা চলে গেছে, তারা কোনো খোঁজ নেয় নাই কা, যদি তারা খোঁজ নিত হয়তো আমি আমার মারে আজকে দেখতে পারতাম। তখন এক সময় তাদের থেকে আমার মনটা উঠে গেছে গা,
নানি আপনার ফ্যামিলির উপর থেকে।
হ্যাঁ, আমার মা তো এত কষ্ট করতে করতে চলে গেছে, যদি কষ্ট না পাইতো তাহলে তার চলে যেত না, আমরা থিয়া আমরা নিয়ে যেত, তারপরে কিছুদিন থাকতে লাগলাম ওইখানে, থাকতে থাকতে একদিন আমার হাজবেন্ড আসতে আসার পরে তারা বলছি, আমার নানি বলছে যে অনেকদিন তো হয়েছে এখনো তোমার নিতে আসে না কেন, এখন আপনি কি বাসা নিছেন নাকি আপনার মার বাসায় যাবেন? তখন বলছে যে আমার মার বাসায় যাও। তখন খুশি হইলাম শুনা যে তার মার সাথে থাকবো, তো যাক ভালো হইব। 20 দিনের মাথায় আমার নিয়ে গেছে, তার মার কাছে উঠাইছে, তার মা তো কোনোভাবেই আমার মুখ দেখতে চায় না। তখন আবার হাতে পায়ে ধরলাম যে আপনার যদি আরেকটা মেয়ে থাকতো আপনি ফালাই দিতে পারতেন, আপনি কি একটু মায়া হয় না যে আমার বাবা মা নাই? তখন আস্তে আস্তে তার মনটা নরম হলো, তখন সে মাইনা নিয়েছে। আমি তাদের ঘরে সব কাজকাম করি, সবকিছুই করি, কিন্তু যখন তার মেজো মেয়ে আসে বেড়াইতে তখন আমার একটা ঘরে লুকায় রাখে, তার সামনে নামে না, অথচ ভাই তো তার সামনেই থাকে। এরকম করতে করতে
লুকে থাকেন, সে কি আয়সা থাকতো না দুই তিন দিন?
হ্যাঁ না, দুই তিন থাকতো না, যদি বিকাল আসতো রাতে চলে যেত।
এই কারণে আপনি লুকে থাকতে পারতেন আর কি?
হ্যাঁ, এভাবেই কিছুদিন চলতে লাগলো। আবার আমার শাশুড়ি জ্ঞানদান করলো যে আমার এ রাখবো না। আমার বড় মামার সাথে বুদ্ধি করছে, ওরে তো ছাড়াছাড়ি করা ফেলাইতে চাই, তুমি কি কও? তখন তারে কইছে যে তোমার কিছু টাকা দিমু, তুমি ওরে ওর জীবন থেকে সরাই দো, তোমার বাঘনি নিয়ে এসে পড়ো, আর না অন্য কারোর সাথে বিয়া দো। তখন আমার মামা আমারে দাওয়াত দিচ্ছে যে তুই আমার বাড়ি বেড়াইতে, এই কথা শুনে আমি গিয়েছি। যাওয়ার পরে বলতেছে তুই আর যাইতে পারবি না ওই বাড়িতে। কেন যাইতে পারুম না? তখন আমার জামাই জানতো না যে আমার এ নিয়ে আসতে আমার এ বিয়া দিবে। তখন আমার শাশুড়ি ওইখানেই ছিল, আমার মামার সামনেই
ছিল।
হ্যাঁ, তখন বলছে যে তুই যাইতে পারবি না। আমি বলছি যে কেন যাইতে পারবো না, আমার হাজবেন্ড আছে এখানে, তার কিছু জানামো না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলছে যে না তুই যাবি না, তোর অন্য ছেলের সাথে বিয়ে দিবো, ওই যে এই ছেলেটারে আনছি। তখন আমি ছেলেটা জিজ্ঞেস করছি আপনি কি জানেন আমার বিয়ে হয়েছে? কয়ে হ্যাঁ জানি। কি আমার হাজবেন্ড আমার সাথে থাকে আপনি জানেন? কয়ে হ্যাঁ জানি। কি এত কিছু জানার পর আপনি আমার বিয়ে করবেন, আপনি কি ভালো থাকতে পারবেন? কয় সেটা বিয়ের পরে দেখা যাবো। এ কথা বলছে আর আমার শাশুড়ি বলছি যে আপনি যে কাজ করতেছেন তা আপনার ছেলেরে জানাইছেন? আমার ছেলেরে আমি পরে বুঝাবো না। আমি বলছি আপনাদের কথা ধরবো না, আমার হাজবেন্ডের সাথে আমার কথা বলতে হবে।
এখানে তো নিয়ম শৃঙ্খলা আছে না, আপনি তো আবার বিয়ে করতে পারবেন না। আপনি যদি হাজবেন্ডের কাছ থেকে
ছাড়াছাড়ি না করতে পারে, তার কাছে যাওয়ার পরে বললাম যে আপনার মা এই করছে, এখন আমার বিয়ে দিতে চাই, আপনি কি বল? তখন আমার হাজবেন্ড অনেক রাগারাগি করছে যে তোমাকে যখন সহ্য হইতেছে না তখন আমি ওরে এখানে রাখুম না, ওরে নিয়ে আমি চলে যাব। তখন আমারে কইলো তুই কিছুদিন থাক তোর নানির বাসায়, আমি কিছু টাকা জোগাড় করে নিই, তারপর তোরে নিয়ে যাবো।
না কি বললো মানে
আমার হাজবেন্ড এরকম করে আমারে রাখছে এখানে, এখানে দুই মাস থাকলাম। যোগাযোগ ছিল, সেও ঢালাই কারখানায় কাজে লাগছে, সাপ্তাহিক বিল পাইতো, প্রোডাকশনে কাজ করতো, সাপ্তাহিক বিল পাইতো। তখন রাত দিন ওইখানে কাজ করতেছে, কাজ করতে করতে কিছু টাকা ঘরেও দিছে আর নিজেও রাখছে, জমাইছে। জমাইয়া আমারে গাজীপুর নিয়ে গেছে। তখন গাজীপুর আমরা সুন্দর মতো চলতেছিলাম।
মানে কি আপনি কোনো কাজে লাগলেন না আপনার?
হ্যাঁ, আমি সোয়েটার ফ্যাক্টরিতে কাজে লাগছি।
আচ্ছা, আর উনিও তখন একটা কাজ?
হ্যাঁ, উনি তখন হোটেলে কাজ করতেছিলেন। সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে করতে কিছুদিন পরে সে আমারে বলছে যে এই ফুয়াতো ভাইয়ের সাথে মিললা, আমরা দুজনে হোটেলেই করবো, তো তুমি বাড়িতে থেকে হোটেলের কাজ করো। তখন আমি বাড়িতে রইলাম, বাড়িতে থেকে হোটেলের সম্পূর্ণ কাজ গুছাই দিতাম,
মানে রান্না বান্না গুলো।
হ্যাঁ, রান্না টান্না সব করে দিতাম, সে নিয়ে যেত। অনেক রাত পর্যন্ত কাজ করতাম, কাটাকুটি, তারপর হালিমের রান্না করা, তারপর সবকিছুই আমি করতাম, গোস্ত কাটা, রান্না পাকানো সব আমি করতাম, করে টয়ে দিয়ে দিতাম, সে হোটেলে নিয়ে যেত। তারপরে এরকম করতে করতে একদিন হোটেলের তার ফুবা ছিল, ফুবাটা একটু খিটখিটে ছিল, সে শুধু আমার দোষ ধরতো। এরকম দোষ ধরতে আমার ওইখান থেকে হোটেলের কাজটাও ছাড়াই দিল আমার হাজবেন্ডের। তখন আমরা ওইখান থেকে অন্য জায়গায় বাসা নিলাম, আবার সোয়েটার ফ্যাক্টরিতে লাগলাম। উনি আবার বাচ্চাদের গেঞ্জি প্যান্ট বিক্রি করেন। এরকম করে দুজন চলতেছি, তারপর হঠাৎই একদিন আমার শাশুড়ি আসে, শ্বশুরও আসে আমার ছোট দেওরে নিয়া। তখন বলে যে তোরা যখন সংসার করবি, ঠিক মতো চলবি, তাহলে থাক তোরা, তাই এত লুকাচুরির কি দরকার আছে? লুকাচুরির কি আছে এখানে? আপনি রাখবেন না, আপনি অন্য ছেলের সাথে বিয়ে দিতে চান।
শ্বশুর কি এগুলো জানতো?
হ্যাঁ, তারপরে না ছেলের প্রতি মায়া ছিল, টান ছিল আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার হাজবেন্ডের প্রতি অনেক মায়া, অনেক টান ছিল। এখন আমার প্রতি কোনো আগ্রহ ছিল না। আমার জন্য আমার হাজবেন্ড অনেক কষ্ট হয়েছে। তারপরে আমি এরকম কাজ করতে করতে তিন বছর কাটলো, বিয়ে তিন বছর হইল।
আচ্ছা, বিয়ে তিন বছরের সময়? আচ্ছা,
এরকম কাজ করতে করতে আমার শাশুড়ি, তারপরে তার ছোট ছেলেরা আমার কাছে রেখে গেল, মেয়েটু ছেলের, যে ও এখানে থাকবো, এখানে কাজ করবো। তোরে আমার সাথে সোয়েটার ফ্যাক্টরিতে কাজে নিলাম, ও আমার সাথে কাজ করে না, ওই দেওয়ারটা আমার সাথে খুব ভালোভাবে চলে, বন্ধুর মতো চলে। তখন আমার শ্বশুরের ইনকাম এই সব কিছু হইতো, আর ঘরের মধ্যে বড় ছেলে ছিল, রাজমিস্ত্রি, আর আমার হাজবেন্ডই ছিল বড় ছেলে। চার মেয়ের পর চার মেয়ের তো বিয়ে হয়ে গেল, এরা চলতেই কষ্ট। আমার শাশুড়িও বাসা বাড়িতে কাজ করতো, তার সাথে আমি বাসা বাড়িতেও কাজ করছি।
আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, গল্পে ফিরে আবার, যে আপনি আপনার দেবরের সাথে গাজীপুরে কাজ করতেছিলেন,
হ্যাঁ,
সেখান থেকে
আমার দেবর আমার সাথে থাকে, একসাথে যাওয়া আসা করি, দুই ভাই মিল্লা কিছু টাকা বাড়িতে পাঠায় আর আমার টাকাটা ঘরে ঘর ভাড়া দেওয়া হয়, খাওয়া হয়, এরকম চলতে থাকে এক বছর। 2008 আমি প্রেগনেন্ট, আমার গর্ভে বাচ্চা আসছে, তখন আমার হাজবেন্ড এটা মাইনা নিতে পারেনি।
কেন
মাইনা নেয় নাই যে এত তাড়াতাড়ি সে চানে?
এটা তো বিয়ে 4 বছরের মাথায়।
হ্যাঁ, আরো পরে চাইছিল। তো আমি প্রথম প্রথম বুঝতে পারি নাই যে আমি প্রেগনেন্ট। তখন আমার আগে আমার আমার স্বামীরে জানাইছি যে আমার পেটের মধ্যে ব্যথা করে বা আমি এভাবে চলতে পারতেছি না, কেমন ভারী ভারী লাগে, অনেক কষ্ট হয়। তখন বলছে যে হয়তো ডাক্তার দেখাইতে হবো, হয়তো কোনো সমস্যা হয়েছে। আমার ফুবাতো ভাসুরের বউর সাথে আমার ডাক্তারখানায় পাঠাইলো, তাই ক্লিনিকে গেছি আমরা। তারা দেখে বলছে যে ও প্রেগনেন্ট।
আচ্ছা,
ইঞ্জেকশন দেওয়া হলো, তারা চেক আপ টেকআপ করলো, কুড়াটু একটা কাট করে দিছে। তখন আমার ফুবাতো ভাসুর আছে, সে আমার আবার বোনের মতো আদর করতো। সে বলছে যে কি হয়েছে, সমস্যা কি, 4 বছর হয়ে গেছে, প্রথম বাচ্চা কিছু করতে হয় না, নষ্ট করতে হয় না, ফালাইতে হয় না, প্রথমটা যদি না রাখলে পরবর্তীতে যদি আল্লাহ না দেয় তখন কি করবি?
ওকে প্রিয় শ্রোতা, এখানে আমাদের আরো একটা বিরতি নিতে হচ্ছে। একটা সন্তান আসলো ওদের, এই সন্তানটা পৃথিবীর মুখ দেখলো কি দেখলো না সেটা আমরা জানবো বিরতি থেকে ফিরে এসে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমরা আজ শুনছি নয়ন মনির জীবনের গল্প এবং জীবনের বাকি বাকি ওর গল্প। এখানে যাচ্ছে, ওটা হচ্ছে, তো ওটা হচ্ছে না, বেঁচে থাকাটাই যেখানে দায়, সেখানে ও শুধুমাত্র খুঁজে বেড়াচ্ছে একখণ্ড আশ্রয় বা একখণ্ড মাটি। সেটা শেষ পর্যন্ত কি হলো জানি না, সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। খ্রিস্টি প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স 8920। আর যে সেতু আছে এবং আপনি শুনছেন ABC রেডিও 89.2 FM।
ক্লোজ আপ প্রেজেন্ট, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্ট, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে। আমি আর জি সেতু আছি এবং আপনি শুনছেন ABC রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আমি এখন আর কথা বাড়াবো না। আজকের অতিথি নয়নমণির গর্ভে একটা সন্তান আসছে এবং তার স্বামী চাচ্ছে না সেটা পৃথিবীতে আসুক। হ্যাঁ, তারপরে?
তারপরে মাইনা নিয়েছে, আমার যত্ন করছে, যেখানে যা লাগবে সবকিছুই দেখছে।
হাজবেন্ড মেনে নিল যে সন্তানটা আসুক পৃথিবীতে?
হ্যাঁ।
ওকে,
এরকম 7 মাস কাজ করার পরে তখন আমার হাজবেন্ড বলছে থাক, আর কাজ করতে হবো না, রাস্তা দিয়ে চলাফেরা করলে খারাপ দেখায়, তাকে আর কাজ করা লাগবে না। 1 মাস আমি বাড়িতে রয়েছি, তখন 8 মাস হয়েছে, তখন আমার হাজবেন্ড বলছে যে এখানে তো কেউ নাই, আমার মাও আসবো না, আমি একা একা কি করব, তা আমি খরচা টর্চ দিমুনে তুই তোর নানির বাসায় গিয়া থাক, হইলে আমি নিয়ে আসবো। তখন আমার নানিরে জানাইলাম, তারাও খুব খুশি হইল। তখন আমি দুরেন চলা আমার নানির বাসায় রইলাম। আমার নানি আমার বড় খালা ছিল, হাজবেন্ড খরচ দিত, তারপরে ফোন করতো, তখন আর কি মোবাইলের যুগ আসছে। একদিন আমার মেজো মামায় তারা আটকাইছে, মারধর করার চিন্তা ভাবনা করছে।
আপনার হাজবেন্ড?
হ্যাঁ।
কেন?
কিছু টাকা নিয়ে গেছিলাম।
কার কাছ থেকে?
আমার মামা থেকে।
আচ্ছা।
দেওয়ার কথা বলছিলাম আর দেই নেই, এই জন্য আর কি আমার হাজবেন্ড আটকাইছে।
আচ্ছা, কত টাকা নিয়েছিলেন আপনি?
1600 টাকা।
1600 টাকার জন্য আপনার হাজবেন্ড মারলো?
মারে নাই, মারতে পারেনি, মারার জন্য নিয়ে গেছে ঘরে। আমার নানি আটকাইছে যে না, মারার দরকার নাই, ভাগ্নি জানাইছে না, কিছু জানি না, আমি কিছু মানি না, আমার টাকা দিতে হবো। তখন আমার হাজবেন্ড তার ফুয়াতো বাইরে খবর দিল
যে, এখানে একটু বলি, আমি শুনি কিন্তু আমাদের প্রত্যেক জীবনে শুনি যে কোনো সম্পর্ক কিন্তু টাকা নষ্ট করতে পারে। আপনার মামা হচ্ছে আপনার হাজবেন্ড কে মারলো এই 1600 টাকার জন্য, মানে মারতে চাইলো আর কি, সম্পর্কের উপরে টাকা। সমাজের এই দিকগুলোর দিকেই আমি একটু নজর দিতে চাই। অবশ্যই এগুলো বদলে যাক, বদলাতে হবে, এগুলো নিয়ে আমি কিছু বলছি না, কারণ একজনের চেষ্টা বা ইচ্ছায় সেরকম কিছু হবে না, বা আমি সেটা এমফাসাইজও করছি না। বাট এই জায়গাগুলোতে যে একটু সচেতনতা, টাকা তো আসবেই, বা সম্পর্ক নষ্ট হয়ে গেলে বা চলে গেলে সেটা কিন্তু আর কখনো ফেরে না। হ্যাঁ, তারপর বলেন আপনি।
তারপরে তার ফুয়াতো বাইরে খবর দিচ্ছে, তার কাছ থেকে টাকা নিয়ে আমার মামারে দিয়ে দিচ্ছে। আমি তখন ভাষা খুঁজে পাইতেছিলাম না যে আমি কি বলুম, আমি চলে যাবো তার সাথে না এখানে থাকুম, কি করবো, তখন আমি কিছুই ভাইবা পাইতেছিলাম না। আমার হাজবেন্ড দেখলাম মুখ চোখ কালা করে চলে গেছে। আমার রাত্রে ফোন দিয়ে বলতেছে যে তোর সামনে তোর মামা মা এত কিছু বললো আর এত কিছু করলো, তুই কিছু বললি না। তুই তো তাদের সাথে ঝগড়া করতে পারতি বা রাগারাগি করে আমার সাথে চলে আসতে পারতি। আমি তখন বলছি যে আমি চলে গেলে তখন আপনি কিভাবে দেখতেন, আর আমি রয়েছি এখন আপনি কি ভাবতেছেন আমি জানি না। আচ্ছা ঠিক আছে থাকতে থাক, কারণ আমার হাজবেন্ড যখন টাকা যখন দিতে দেরি হয় তখন বকঝকা করে, চিল্লাচিল্লি করে, 2 মাস খাওয়াইবো সেটাও পারতেছে না।
এখানে তো আপনি আপনার নানির কাছে এমনি আসতে পারেন, থাকতে পারেন, আপনার কর্পের বাচ্চা, এই সময় তো ফ্যামিলির একটা সাপোর্ট থাকে, বাট আপনি জীবনে শুরু থেকে পান নাই,
শেষেও না,
শেষেও না। দেখি শেষে আমরা কি আছে আপনার কল্পে।
তারপরে যেদিন আমার বাচ্চাটা হবে সেদিন বিকালবেলা আমি গাজীপুর চলে গেছি
আমার হাজবেন্ডের কাছে।
হ্যাঁ, অনেক রাত্রে তখন আমার ব্যথা উঠছে, উনি কারে ডাকবো কি করবো নিজে কিছু ভাইবা পাইতেছিল না, বাড়িয়াল নিয়ে তারে ডাক দিছে, দাঁড়িয়ে আসছিল বাড়ির ভিতরে, 40টা বাড়াইটা ছিল, 40টা বাড়াইটা সবাই জেগে গেছে। ওই রাত্রে 4টা বাজে হয়েছে,
বাসাই হয়ে গেল।
হ্যাঁ বাসাই হয়েছে,
কোনো ঝামেলা হয়
না,
এটা আসলে প্রকৃতির একটা।
আমার হাজবেন্ড তখন বলছে যে আমার আল্লাহ নিজে নাইমা দেখছে,
ওইটাই যে কোথাও থেকে যখন কোনো ঠাই পাচ্ছেন না তখন কিন্তু উপরে একজন থাকে।
তারপরে হয়েছে ভোর 4টা বাজে হয়েছে, তখন ওনার মার কাছে খবর দিচ্ছে, ওনার মা বলছে যে আমি যাইতে পারবো না, আমার নানির বাড়ি থেকে কেউ আসে না, ও যে গেল কি হইলো কি খবর তাও জানলো না। তখন আমার ওই দেওর আর আমার হাজবেন্ড বাড়ির মানুষ সবাই আমার পাশে আসলো, আর আমার হাজবেন্ড 3 দিন পরে বলতেছে যে ওদের উপরে খরচ চালাইতে চাস নাই বা টাকা পয়সা নষ্ট হইব, সেই চিন্তা ভাবনা করে
মানে নানির বা মামাদের উপরে যেটা খরচ থাকে সেটা যেন ওদের উপরে,
সেও আমারে ভুল বুঝলো।
আচ্ছা
3 মাস পরে আমার শ্বশুর আর আমার ননদ আসছে, ছেলে হয়েছে দেখা খুশি হয়েছে, আর আমার শাশুড়িও মাইনা নিছে। তখন তাদের কাছে নিয়ে যাও গেলাম তাদের কাছে, যখন আমি মানুষ আমার শ্বশুরের একটু ঝামেলা হয়েছে এজন্য দেশে চলে গেছে, শাশুড়িও চলে গেছে, তখন আমি আমার স্বামী কইছে যে এখন তো আমি একলা কাজ করতে পারতেছি না, তখন ওরে দেশে পাঠাই দিই, যে এত ছোট বাচ্চা দুধ খায় ওরে দেশে পাঠাই দিলে ওকে থাকতে পারবো।
মানে কোন কোথায় পাঠাইতে চাইছে?
ও মার কাছে।
ও মার কাছে? আচ্ছা।
হ্যাঁ, বুকে দুধ ছাড়াই দিলে থাকতে পারবো, ফিটার কিনা দিয়ে আমি একটা ও ফিটার খাবো, আর আমার ঘরে হাত মোজা পা মোজা মেশিন এনে দিল, আমি ঘরে বসে বসে মুসল চার কাজ করতেছি আর ও ফিটার খায়, তখন আমারে বাইরেই পাঠাই দিল, তখন আমি বাইরে গিয়ে কাজ করলাম। তখন আমি আবার লাঞ্চে আসি, আইসে আমার ছেলেরে দেখি, নাওয়াই খাওয়াই, ওর বোন আছে ছোট একটা, ওই বোন দেখাশোনা করতো, ওই বোনের সাথেই দেশে পাঠাই দিব। এখন যখন ও ফিটারি খাইতে পারে, কান্নাকাটিও করে না বেশি, তাহলে ওর দেশে পাঠাই দিই।
মানে ছেলেকে?
হ্যাঁ, তখন আমি আমার বড় ননাসের সাথে ঝগড়া বুঝছি যে না আমি পাঠাবো না, আমি দিবো না, ও এখানেই থাকবো, আমি ঘরে বসে মেশিন চালামো। বলছে না ঘরে বসে মেশিন চালাইলে বাড়িওয়ালা চিলাচিলি করবো শব্দ শুনে। যখন ছেলের 1 বছর বয়স হয়েছে তখন একদিন আমার একটু ফ্যান ফ্যাক্টরিতে কাজে লাগতে, কাজ করতেছি 1 সপ্তাহ, কাজ করার পরের সপ্তাহে পাঠাই দিছে আমার না বুঝলো।
আচ্ছা,
পাঠাই দিছে রাত্রেবেলা, আমি রাত্রে এসে দেখি আমার ছেলে ঘরে নেই। তখন আমি অনেক কান্নাকাটি করছি, আমার হাজবেন্ডও ঘরে ছিল না।
মানে আপনি কি বুঝতে পারছিলেন যে?
হ্যাঁ আমি বুঝতে পারছি, যখন আমার ননদ ছিল না ঘরে, আমার হাজবেন্ড ছিল না, আমার হাজবেন্ড আসছে, আসার পরে তারও রাগারাগি করতেছি, তখন বলছে যে ছেলে গেছে, ছেলে কি আর ফিরে আসবো না। তারপরে অনেক ঝগড়া করছি, ঝগড়া করার পরে আমার ঘর ছেড়া চলে যেতে গেছে আমার হাজবেন্ড, ছেলে যেতে বলছে আবার আমি আমার নানির বাসায় চলে গেছি। তখন আমার সাথে আমার স্বামীর 3 মাস যোগাযোগ নেই।
আপনি আপনার ছেলেটা কোথায় আছে সেটা তো জানতেন?
হ্যাঁ,
কেমন আছে কিছু জানতেন না?
না,
মানে মার হৃদয়ের মধ্যে কেমন লাগতে পারে একটাই মনে হয় আপন বলতে, তখন মনে হয় আপনার ওই ছেলেটাই, আর তো কিছুই নেই। আবার জীবনটা কেমন জানি হয়ে গেল না,
উল্টা পাল্টা হয়ে গেছে। আমার হাজবেন্ডের চিন্তা ভাবনা ছিল যে আমার আর আনবো না, এমনি আর কি ঘর ছেড়ে দিছে, বোনের সাথে থাকতো।
আচ্ছা,
তখন বোনের একদিন বেড়াইতে গেছে, তখন আমারে খবর দিছে, রাত্রে খবর দিছে, বাড়ির সবাই ঘুমায় বসে, তখন খবর দিছে যে আয় তোর সাথে কথা আছে, এরপরে বাড়িতে নিয়ে আসতে, বাড়িতে নিয়ে আসা ওদিন রাত্রে আমার ওইখানে রাখছে।
ওই অত রাতে গেলেন?
হ্যাঁ, হাজবেন্ড রাখছে,
কাছাকাছি ছিল।
হ্যাঁ, সকাল ভোরবেলা আবার সবাই উঠার আগে আমারে পাঠায় দিছে।
আচ্ছা,
কিছুদিন এরকম ভাবে চলার পরে তার মন থেকে নিয়ে তুইছে যে সে আমার ছাড়িয়ে দিব। তারপর আমি সব রাতে রাত্রে সারা রাত নামাজ পড়ছি যে আল্লাহ আমার সংসার এই পর্যন্ত আসছে, বাইনা দিও না। তারপরে খবর আসছে তার অ্যাক্সিডেন্টের,
মানে আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে।
হ্যাঁ।
আচ্ছা, এটা কত সাল?
এটা 2010-এ।
অ্যাক্সিডেন্টটা কি হয়েছে?
অ্যাক্সিডেন্টটা আপনি যে ঢালাই কারখানায় কাজ করতো ওইখানে মেশিন আছে, ওই মেশিন উপরে ঝুলানো থাকে, ওই মেশিনটা ছুইটা মাথায় পড়ছে।
মাই গড, মানে এটা তো অনেক ভারী একটা।
হ্যাঁ, মাথায় পড়ার
পরে,
হ্যাঁ মাথায় পড়ার পরে মাথার এই সাইড আর এই সাইডে হাড়িটা ভাঙা জায়গা, ভাঙা ভিতরে যায়,
যে বাইরের অংশটা এটা ভেঙে ভিতরে
চলে গেছে। হ্যাঁ,
মাই গড,
তখনই বলছিল অপারেশন করার কথা।
মানে ওনার তো বেঁচে থাকারই কথা না?
না, সে যে বেঁচে থাকবে সেটা ভাবতে পারেনি। তখন আল্লাহরে ডাকছে, তখন তারে সবাই মেডিকেল নিয়ে গেছে, অনেক ব্লাড গেছে, ব্লাড যাওয়ার পরে মেডিকেল ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ঢাকা মেডিকেলে ভর্তি নেয় না।
যে এরকম পেশেন্ট ভর্তি,
হ্যাঁ ভর্তি নিতে চায় না। তারপরে ব্লাডটা বন্ধ করে রাখছে। হঠাৎ আমি যেই মুজার কাছানায় কাজ করি তার কাছে ফোন আসতে, খবরটা পাইছে আমার ছোট নন আসে, সেও সরাসরি আমারে বলে নাই, সে চলে গেছে যে তার বাইরে অ্যাক্সিডেন্টের কথা শুনা। আর আমি বিকালে খবর পাইছি, বলছে যে অ্যাক্সিডেন্ট বলতে আমাদের কারখানার থেকে এটা হয়েছে, দুর্ঘটনাটা ঘটছে, আমরা সবাই মেডিকেলে আসছি। তখন আমি বলছি যে আমার একটু নিয়ে যাবেন, আপনি হাতে ধরে পায়ে ধরে আমার নিয়ে যাবেন, কারণ আমি এখানে আনতে পারব না, আর বোনেরা এখানে আসছে, তোমার যদি আমি এখানে আনি সবাই আমার এখান থেকে বাইর করে দিব, আর আমার বকা ঝোকা করব। তো আমার সে নিয়ে আসলো না, যাইতে পারিনি, চিনি না দেখা। আমার নানিরে জানাইছি, আমার খালারে মামারে জানাইছি, তখন আমার মামাই বলছে যে এখন এই বিপদের সময় পাশে থাকা দরকার, তারা যদি মারেও বকেও তখন তার পাশে থাকতে
হবে। আপনার তো হাজবেন্ড, তাই না? আপনার মনের ভিতরে কি হচ্ছে এটা তো কেউ বুঝবে না।
না, আমি তার বোন জামাইরে ফোন দিছি যে দুলা ভাই যে এরকম এরকম, আমি তো চিনি না, আমার একটু নিয়ে যান। তারপরে আমি আমার শ্বশুরের হাতে পায়ে ধরছি, আমার শ্বশুর আমার লাঠি দিয়ে ফালাই দিচ্ছে ন্যানিকা।
আচ্ছা,
আর আমার দেওয়ারে আমার অনেক বকাবকি করছে, মুখে ভাষা খারাপ করে যে না তোমারে আমি নিব না, কে তুই, তোরে নিব না, তোরে নেওয়ার কে, আমার ভাই আমার কাছে সব, তুই আমাকে কিছু না। কিন্তু বাড়ি যে বাড়ি আল নেই সে বলছে যে নিয়ে যাও।
ও তো
না, আমি আর হসপিটাল পর্যন্ত নেয় নাই
তো।
তারপরে আমি আমার ওই ননাসের জামাই কাছে ফোন দিছি, সে বলছে যে আচ্ছা তুমি আমাদের বাড়িতে নিয়ে আসতে, ওরে তুমি বাড়িতে আসো, তো এখান থেকে অপারেশনের কথা বলছে, দোয়া করো যত অপারেশনটা না করা লাগে।
কেন
যে করা লাগে? অপারেশন যদি করতে হয় তাহলে মনে করেন অনেকে বাঁচে অনেকে বাঁচে না, আর তখন অনেক টাকা লাগতো, ওই টাকা কে দিত? কেউ দিত না।
এটা একটা খুব সিরিয়াস একটা দুর্ঘটনা, যে এত ভারী একটা যন্ত্র বা মেশিন মাথায় পড়ে মানে মাথার বাইরের অংশ ভেঙে ভিতরের দিকে ঢুকে গেছে।
মগজের সাথে লাগে না, যদি লাগতো তাহলে মারা যেত।
মগজের সাথে লাগেনি
না। তারপরে ননাসের জামাই বললো যে তাহলে তুমি আমাদের বাড়িতে আসো। তখন আমি গ্যান্ডারে গেলাম, আমার শ্বশুর ওইখানে ছিল, আমার দেওয়ার ছিল। তখন আর কি আমার ঘরের জিনিসপত্রগুলো আমার শ্বশুর বুঝতে পারে নিয়ে যেতেছে, দেশে নিয়ে যাবো গা, আর কি আমার সংসার বলতে কিছু থাকবো না। তখন গিয়ে আমার শ্বশুরের পায়ে হাতে ধরলাম। ননাসের জামাই বলছে যে আপনি আর নিবেন না কে, ছেলেটারে যখন দেশে নিয়ে রাখতে পারছেন আর ওরাও নিয়ে যাবেন, আর আপনি ছেলের পাশে তো এখন একজন থাকা দরকার। তারপরে আমার ননার কাছে এই কথাগুলো সব আমি বলছি তার কাছে, হাজবেন্ডের কাছে, কিন্তু আমি কিছু বলি নাই। তারপরেও সে আমার মারছে, মায়েরা নাক দিয়ে রক্ত বাইতে আমার ননাসে। আমার হাজবেন্ড শুয়ে রয়েছে তার সামনে, আমি বসে রয়েছি, ইচ্ছা মতো দুই গালের ভিতরে থাকবে, নাক দিয়ে রক্ত বাই করে ফেলাইছে।
তখন শারীরিক অবস্থা কি?
তখন খুবই খারাপ,
খাওয়া দাওয়া করতে পারে?
হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারে হালকা পাতলা। হ্যাঁ, তখন সে দেখছে শিয়া শিয়া, তখন তার কিছু বলার ক্ষমতা ছিল না, তার স্লাইন লাগানো ছিল, ব্যান্ডেজ ছিল, তখন সে উইটা যে কিছু বলবো সে শক্তি ছিল না। তারপর দুই তিন দিন পরে আমার হাজবেন্ড ওইখান থেকে আইসা পড়ে, পরে আবার নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটু যখন একটু ভালো এর দিকে আসতে তখন সে আইসা পড়ছে।
কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন? তখন অপারেশন করার কথা বললেন, অপারেশন তো করালেই একটা ঝুঁকি থাকে যে সুস্থ হবে না, হবে না এরকম
না। তখন তা ডাক্তাররাই বলছে যে এটা আপনার এতদিনের মধ্যে অপারেশন করতে হবে।
কতদিনের মধ্যে?
পাঁচ বছরের মধ্যে।
পাঁচ বছরের মধ্যে?
হ্যাঁ।
আচ্ছা,
পাঁচ বছরে তিন বছর চলে গেছে গা।
আচ্ছা, অপারেশন এখনো করার নাই?
না।
কেন?
টাকার জন্য।
আচ্ছা,
তারপরে আমি ওইখানে আমারও নিয়ে গেছে। আমার হাজবেন্ড তখন চিন্তা করছে যে আমি ওরে আনবো না, বলছি যদি আমি মইরা যেতাম তখন আমার ছেলেটারে কে দেখতো, এই চিন্তা ভাবনা কইরা তখন আবার আমারে তার ঘরে নিয়ে আসতে।
আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি কিছু করতে পারে? পাঁচ বছরের তিন বছর হয়ে গেল কোনো অপারেশন করার নাই,
না করতে পারে না, তারপর আমার এই চাকরি করে আমার ঘরপড়া চালাইতে হচ্ছে।
মানে আপনি এখন মানে উপার্জনক্ষম লোক, মানে আপনি উপার্জন করেন?
হ্যাঁ আমি আমার চাকরি করতে হচ্ছে।
আচ্ছা আপনার ছেলেটা কই এখন?
মাদ্রাসায়।
আপনার কাছে কি দিছে?
হ্যাঁ আমার কাছেই থাকে।
আচ্ছা
2010 সালে আমার স্বামীর অ্যাক্সিডেন্টের পরে ছোট ননদ মারা যায়, তারপরে আমার শাশুড়ি ভাঙা পড়ে, তারপরে আমারও মাইনা নেই, আমার ছেলেটাও আমার কাছে ফিরে আসে।
এখন আর কোনো ঝামেলা নাই?
না ঝামেলা বলতে ওই যে টাকা কয়টা আমি নষ্ট করছি এগুলো নিয়ে ঝামেলা।
কি টাকা?
আমার হাজবেন্ড ওই যে চার দোকান ছিল, বেশিক্ষণ বসে থাকতে পারে না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারে না, আর হাঁটা চলাও বেশিক্ষণ করতে পারে না। একবেলা দোকানদারি করে আর আমি গার্মেন্টসে কাজ করি, ঘর ভাড়া দিতে হয়, খাওয়া চালাইতে হয়, তারপরে ওষুধ তো আসি, ওষুধ না খাইতে পারলে একবেলা পাগল হয়ে যায়, মাথায় ব্যথা আছে, আবার মনে করেন ভিতরে রক্ত জমে মারিছে, তো ওইটা যাতে ইনফেকশন না হয় এজন্য আর কি ওষুধটা খাইতে হয়।
আপনি তাহলে স্বামীর দোকান থেকে আপনি চাকরি করে টাকা উপার্জন করছেন, জমাচ্ছেন যে তার অপারেশন করবেন, তাই তো? ওকে, তো এইভাবে টাকাটা জোগাড় করতে পারলেন?
1,00,000 টাকা জোগাড় হয়েছে।
কত টাকা লাগতো অপারেশনে?
4,00,000 টাকা।
4,00,000 টাকা
এরকম করে চলতে চলতে একদিন ওই বন্ধুটার সাথে ভালো সম্পর্ক, যে আমার কোনো ভাই বোন নাই কা।
কোন বন্ধুটা?
আমার হাজবেন্ডের।
আপনার হাজবেন্ডের এক বন্ধু সাথে দেখা হয় আপনার?
হ্যাঁ, তখন আমার বোন ডাকে।
আপনি চিনতেন তাকে আগে থেকে?
হ্যাঁ।
আচ্ছা,
বোন ডাকার পরে আমি বলছি যে আমার তো কোনো ভাই নাই থাক, আমার ভাই যখন বোন ডাকছে তাহলে আমি ভাই ডাকলাম, তার বাড়িতে নিয়ে যায়, খাওয়ায়, একটা ভাই বোন যেমন চলে আমরাও সেভাবেই চলছি। সে ওই টাকাগুলা নিয়ে যায়,
মানে কি
বলছে যে আমারে, আমি বলছি যে চিকিৎসা করতে এত টাকা লাগবো, তা আমরা তো 1,00,000 টাকা জোগাইছি, তখন এই টাকা দিয়ে তো হইবো না, আরো 3,00,000 টাকা লাগবো, তারপরেও আরো খরচ আছে, অপারেশনের পরে তার খাওয়াইতে হবো ভালো মন্দ, ওষুধ পানি লাগবো, তারপর আমাদেরও তো চলতে হইব, ছেলেটারও তো পড়াইতে হইব। তখন সে বলছে যে ঠিক আছে আমি টাকাগুলো দাও, আমি লাভের উপরে দেই, তো এখান থেকে লাভ আসলে এক বছরে তোমার আরো 1,50,000 টাকা বাড়বো। তখন আমি যে বলছি যে ঠিক আছে, হ্যাঁ আমি দিছি, আমার হাজবেন্ডও জানায়নি, যে সে টেনশন করলে তো মাথায় সমস্যা হবো, এর জন্য আমি জানাইনি, একটা তারে দিছি বিশ্বাস করে, কিন্তু সে এখন পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেনি। টাকাটা দিছি আর 1 বছর আগে।
আচ্ছা, তারপর আর কোনো খোঁজ খবর নাই?
না, তার সাথে কোনো যোগাযোগ নাই, তার মা মারা গেছে, তার সংসারটাও ভাঙা গেছে।
এগুলো আপনি জানলেন কিভাবে?
না, তার তখনও সম্পর্ক ছিল।
আচ্ছা,
তারপরে সংসারটা ভাঙা যাওয়ার পরেও তারপর জানতে পারলাম আস্তে আস্তে যে সে অনেক টাকা দেনা ছিল।
আচ্ছা,
সমিতি তো উঠাইছে, অমুকের তে হালত করছে, অমুকের তে নিয়েছে, এলাকার মধ্যে বহুত মানুষ টাকা পাইব, তো এই কথাগুলো আমি আগে জানি নাই, যদি জানতাম তাহলে আমি তার টাকাগুলো দিতাম না, ওই টাকাগুলো তারে দিই। দেওয়ার পরে আর কোনো যোগাযোগ আজকে 1 বছর ধরে আমার সাথে নাই।
আমরা শুনলাম যে তিল তিল করে জমানো 1,00,000 টাকা যেটা ওর স্বামীর চিকিৎসার জন্য কত কষ্ট করে জোগাড় করেছে, প্রতারকের খপ্পরে পড়ে সেই টাকাটাও হারালো যেটা শেষ সম্বল। প্রিয় শ্রোতা, এই ধরনের প্রতারক আমাদের সমাজে কিন্তু নিতান্ত কম নয় এদের সংখ্যা, আপনারা নিশ্চয়ই এদের থেকে সাবধান থাকবেন। এবং এখন পর্যন্ত আপনার হাজবেন্ডকে জানাইছেন আপনি?
আমি হাজবেন্ডকে জানাইনি, আমার দেওরকে জানাইছি।
আচ্ছা,
পরে বইলা দিছে এর কাছে।
তারপর
বইলে দেওয়ার পরে তারপরে বলছে যে টাকাগুলো দিছিস এখন টেনশন করতেছে। আমি কই যে টাকাগুলো কি কারণে দিছিস আর আমার না জানায় কি লেগে দিছিস? তখন আমি কই যে দিছি তোর বাড়ানোর জন্যই তো দিছিলাম, বিশ্বাস জানা আমার হাজবেন্ড বিশ্বাস জানা, তো ভাবতেছে আমি আমার নানি করে দিয়ে দিছি, তারে বেশি চাপ দেয় নাই, যে সে যদি টেনশন করে তাহলে যদি আবার কিছু হয়ে যায়গা, আমার ছেলেটা আছে, আমার ছেলেটার দিকে তাকায় আমি তার কিছু বলি না এখন পর্যন্ত, যে আমার মতো যাতে আমার ছেলেটার জীবনটা না নষ্ট হয়ে যায়, আমার ছেলেটা জানি ভালো থাকে, আমার মতো পরিস্থিতি যাতে ওর জীবনে না আসে, কিন্তু হাঁপিয়ে যেতে পড়তেছে, আমি ওর একটা কোরআন শরীফ পর্যন্ত কিনা দিতে পারি না, ও অন্যজনের কোরআন শরীফ নিয়ে নিয়ে পড়তেছে, একটা শিয়া কোরআন শরীফ আছে, এখন মাঝখানে পিস্তার নেই, যদি ওই মাঝখান পর্যন্ত যায় তখন তাই আমি কোরআন শরীফটাও কিনে দিতে পারব না, জানি মাইসে তো এমনিও দান করে, আমার ননাসের জামাইরা বা আমার ননাসটা কেউ বলে নাই যে আর একটা কোরআন শরীফ কিনা দি।
প্রিয় শ্রোতা, আবারও সেই একেবারে শুরুতে যে পরিবেশটা ছিল, এখানে একটা ব্যাপারে আমি শুধু বলতে চাই যে আমি অল আপ টু ইউ, যদি আপনাদের মনে হয় যে এই ছেলেটা একটা কোরআন শরীফ কিনে দিতে পারছে না, ও জানে যে এই পর্যায়ে পর্যন্ত পড়ে আসলে পরে ওই কোরআন শরীফ পৃষ্ঠাটা ছেঁড়া, তখন কি করবে? সেই কোরআন শরীফ কিনে দেওয়ার পয়সাটা নাই। ছোটবেলা থেকেই এত কিছুর মধ্যে দিয়ে বড়, জীবনের হয়তো শেষ অংশ বলবো না কিন্তু তিনটা অংশ তো থাকে জীবনে, যে জন্ম, বিয়ে, তারপরে মৃত্যু, লাশ। জন্ম তো হয়েছেই, জন্মের পর থেকেই এখন পর্যন্ত সেই কষ্টের মধ্যে দিয়ে পার করছে, কষ্ট ভোগী করছে। বিয়ে হলো, আরো একটা সন্তান জন্ম দিল, পৃথিবীতে আসলো, যেটা প্রকৃতিরই নিয়ম, সেটাও হলো। স্বামীর এত বড় একটা দুর্ঘটনা, 2 বছর সময় আছে হাতে, 4 লক্ষ টাকা জোগাড় করতে হবে, নট শিওর এটা জোগাড় হবে কি না, না হওয়ার সম্ভাবনা বেশি। আমি চাই জোগাড় হয়ে যাক, আমরা সবাই চাই যারা শুনছি জোগাড় হয়ে যাক। ও আর কত সহ্য করবে দেখুন, ও কাঁপছে, একবারে কাঁপছেই, লিটারালি কাঁপছে, আপনি শুনতে পাচ্ছেন। আমি কিছু বলার নেই, যদি মনে হয় আপনাদের কিছু একটা, যেটাই মনে হোক, আমি কিছুই বলবো না। প্রিয়তা, আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না আমি, কারণ আর বেশি কিছু বলার শক্তি আমারও নেই। আজকে আপনারা শুনলেন ক্লোজ আপ প্রেজেন্স হলো 20-তে নয়ন মনির জীবনের গল্প। আগামী বুধবারে আরো কোন একটা গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন, ততক্ষণ শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.